FM, the night comes alive with Grounding Thorn.
শুনছেন সবসময় রেডিও ফুটবিটির পয়েন্ট ও FM, ঘড়িতে সময় রাত 11:59। আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা, এবং আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত FM এ। সাত দিন পরে আবারও ফিরে এলাম। আজকে সারাটা দিন অনেক হেক্টিক গেছে, বাট এখন ভালো লাগছে আপনাদের সবার সাথে কথা বলতে পেরে। এবং আমি এতক্ষণ ধরে কেমন যেন একটু মানে সারাদিন টায়ার্ড থাকার কারণে ঘুম ঘুম পাচ্ছিল, বাট এই চেয়ারটায় বসলেই সব ঘুমটুম উধাও হয়ে যায় মুহূর্তে। তাই হয়েছে, এবং আশা করছি যে আপনাদেরও ঘুম উধাও হয়ে যাবে এবং রক্ত হিম করা কিছু ঘটনা দিয়ে আজকে আপনাদের এই সময়টাকে আরো অনেক বেশি উপভোগ্য করে ফেলতে পারবো আমরা। তো যাই হোক, আমরা ঘটনায় যাব, তবে তার আগে জানিয়ে দিই কিভাবে আমাদেরকে SMS করতে হবে। আমাদের SMS করতে হলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FOORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমাদের যদি ইমেল করতে চান, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhootfm@radiofurti.fm, উইচ ইজ bhootfm@radiofurti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে একটু উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। আর যারা দেশের বাইরে রয়েছেন তারা অডিও ক্লিপ পাঠাবেন, এবং অডিও ক্লিপ আরও সবাই পাঠাবেন এই কারণে যে আমরা চিন্তা করছি যে নেক্সট এপিসোডটাই শুধু চেষ্টা করবো যে যদি শুধুমাত্র অডিও ক্লিপ দিয়ে করা যায় তাহলে খুব ভালো হবে। তো আমরা গত সপ্তাহে বলেছিলাম এই সপ্তাহে করতে চাইনি, দুই সপ্তাহ পরেই করতে চেয়েছিলাম। অসংখ্য অডিও ক্লিপ পেয়েছি, বাট রাখতে পেরেছি আনফর্চুনেটলি খুবই 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 অল্প কয়েকটা। তো এটা হতেই পারে, মানে কারো সবার যে ঘটনাতে ঝামেলা ছিল সেটাও না, কারো কারো অডিও ক্লিপে কোয়ালিটি ভয়েসে, মানে ভয়েসের কথা বলবো না, টেকনিক্যাল কিছু প্রবলেম ছিল, সেটা হতেই পারে। আর কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে আপনার ঘটনাটা আপনি যেভাবে বলছেন তার চাইতে হয়তো লিখলে আরো ভালো শোনা যেত। মানে এক একজন তো এক এক দিকে মানে এক্সপার্ট, তো সেই জন্য ঝামেলা হয়ে যায়। বাট আপনারা যারা কনফিডেন্ট তারা প্লিজ আমাদেরকে অডিও ক্লিপ তৈরি করে পাঠিয়ে দিন, এবং আমি খুবই 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 গ্রেটফুল থাকবো আপনাদের প্রতি যদি সেটা করেন। আপনারা যারা দেশে আছেন এবং দেশের বাইরে রয়েছেন সবাইকে বলছি, এবং সেটা আগামী মঙ্গলবারের মধ্যে করে ফেলতে পারলে খুব ভালো, কারণ তারপরে আর টাইম থাকবে না আর কি। সিলেক্টেড মানে আমি যে সমস্ত সিলেকশনের মানে যে সমস্ত অডিও ক্লিপ সিলেক্টেড হবে তার আগেই হয়ে যাবে। তো এই হচ্ছে ঘটনা, এবং আমাদের ফেসবুক পেজে আপনি ভিজিট করতে পারেন, দেখতে পারেন আছে কারা এখানে উপস্থিত হয়েছেন। আমি তো খুবই খুশি আপনারা সবসময় ফেসবুকে এত বেশি অ্যাক্টিভ থাকেন আমাদের পেজটায়। ফেসবুক সারাদিন ব্রাউজ করতে হবে বা ফেসবুকে সারাদিন থাকতে হবে সেটা আমি একদমই মনে করি না, বলি না। বাট ভূতফেমের সময়টুকুতে বা ভূতফেমের কারণে ফেসবুকে আপনাদের যে আসা যাওয়াটা সেটা মানে এত ফ্রিকোয়েন্টলি আপনারা করেন, আমরা খুবই হ্যাপি এত বেশি অ্যাক্টিভ থাকেন আপনারা সেই কারণে। তো দেখে আসতে পারেন, আমাদের দুটো অ্যাড্রেসে আমি জানিয়ে দিচ্ছি, www.facebook.com/radio.foorti and www.facebook.com/bhootfm.rasel। আমার নামের স্পেলিংটি হচ্ছে RUSSELL। আজকে আমরা যে এপিসোডটা করতে যাচ্ছি সেই এপিসোডের শুরুর ঘটনাটাই একটু অন্যরকম, এবং আজকের এপিসোডে ডক্টর আলিফ আছেন, তিনি কিছুক্ষণ পরে জয়েন করবেন, এবং এখন যিনি ঘটনা বলবেন তার ঘটনাটাও ভয়ঙ্কর, ভীষণ ভয়ঙ্কর। সো আজকের এপিসোডটা স্পেশাল হবে এই বিষয়ে কোনো সন্দেহ নেই। যারা মানে যাদের ঘুম ঘুম পাচ্ছে ঘুম কাটিয়ে ফেলার ব্যবস্থা করুন। আমরা এখন চলে যাব আমাদের প্রথম অতিথির কাছে, এবং তার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনাটা আমরা শুনে আসবো তার মুখ থেকেই। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর বলবেন যে আপনি কোথা থেকে এসেছেন।
আসসালামু আলাইকুম লিসেনার্স, আমি ফয়সাল, আমি মোহাম্মদপুর এরিয়া থেকে এসেছি।
ওকে, সো আপনি আপনার জীবনের যে ঘটনাটা বলবেন, আপনি স্পেসিফিকলি মানে স্পেসিফিক জায়গাটা তো আমরা শুনবো না কোথায় ঘটেছে সেটা আপনি বলবেন না, আপনি আগেই বলেছেন। সো আমি শুধু জানতে চাচ্ছি যে ঢাকার মধ্যে কিনা, ঢাকার মধ্যে একটা অদ্ভুত ঘটনা ঘটেছে আমরা শুনি আস্তে আস্তে, অনেক বড় ঘটনা, তো ধীরে ধীরে আমরা শুনতে শুরু করি।
ঘটনাটা যদি আমি টাইম ফ্রেমে যদি বলতে হয় তাহলে আমি বলবো প্রায় 20 বছরের ঘটনা। এটা
20 বছর ধরে
ঘটনাটা আজ চলে যাচ্ছে,
মানে এখনো থামেনি
ঘটনাটা।
ওকে,
তো ঘটনার শুরুটা হচ্ছে 1996 সালে, যখন আমার আব্বু তার আরো তিনজন বন্ধু মিলে ডিসাইড করে যে ঢাকা শহরের খুব রিনাউন একটা এরিয়া, এখন সেখানে একটা বাসা বানাবে। তো যেই কথা সেই কাজ, তো আব্বু বন্ধুরা মিলে সব ডিসিশন নিয়ে একটা জায়গা পছন্দ করে সেটা কিনলো। তো মজার কথা হচ্ছে যেই জায়গাটা আমার আব্বুরা কিনেছে সেই জায়গাটা হচ্ছে ঢাকার তিনটা এরিয়ার একটা কানেক্টিং পয়েন্ট। সো দেখা যেত যে ওই তিন এরিয়ার মানুষরা ওই রাস্তাটা খুব বেশি ইউজ করতো তাদের বাইপাস হিসেবে চলাচল করার জন্য। তো যখন শুনলো যে এখানে বাসা হবে তারা প্রত্যেকে মোটামুটি একটু ক্ষুব্ধ হলো যে কেন একটা রাস্তা বন্ধ হয়ে যাবে এটা। কিন্তু ওইটা কিন্তু আসলে একটা রাস্তা নয়, ওটা রাস্তা করে নেওয়া হয়েছিল, মানুষজন ভেঙে ভেঙে রাস্তাটা করে নিয়েছিল। তো মনে রাখা ভালো, এখানে অনেক ট্রাইবাল পিপল ছিল, অনেক কি বলবো ঠিক আমি এক্স্যাক্টলি বলতে পারছি না, মানে বলতে চাচ্ছি না যে কারা থাকতো, আর তারা অনেক ভায়োলেন্ট একটা প্লেস আমি বলবো।
আচ্ছা
ঠিক আছে, তো তারাই ওইখানে ভেঙে একটা ছোট মোটো রাস্তা করে নিয়েছিল সবাই যাওয়ার জন্য। তো 1996 সাল যখন বাসার কনস্ট্রাকশন কাজ ফাইনালি শুরু হলো, সবকিছু বাধা দিয়ে বাধা এড়িয়ে যখন ফাইনালি কাজ শুরু হলো, অনেক কুফরি কালাম করা হয়েছে, অনেক জাদুটোনো অনেক কিছু করা হয়েছে যাতে এই কনস্ট্রাকশনটা থামানো যায়। কিন্তু আলহামদুলিল্লাহ সব আল্লাহর রহমতে সবকিছু উঠছে, হ্যাঁ কনস্ট্রাকশন 1996 সালে এটা শুরু হলো। তো যখন কনস্ট্রাকশন শুরু হলো, কনস্ট্রাকশনের এক দেড় মাসের মধ্যেই যখন রাজমিস্ত্রি এবং তারা কনস্ট্রাকশনের বাকি মানুষজন যখন মাটি খোঁড়া খুঁড়ছে, একটা অনেক বড় একটা পেট্রা পাওয়া যায়। পেট্রার মতো অনেক স্বর্ণালঙ্কার ছিল, তো সেই স্বর্ণালঙ্কার গুলি আমার আব্বু আর খুব একটা বেশি গ্রাহ্য করেনি, সেগুলি বলেছে যে ঠিক আছে যেহেতু তোমরাই খুঁজে পেয়েছো তোমরাই এটা ইউজ, মানে তোমরা তোমাদের মতো নিয়ে নাও ভাগাভাগি করে। তো আমার আব্বু খুব একটা বেশি গ্রাহ্য করেনি। তো পরে এলাকার অন্যান্য মানুষজনের কাছ থেকে খবর নিয়ে মোটামুটি জানা গেল যে এইখানে দুই রকম মতবাদ কাজ করে, বাট এক্স্যাক্টলি এখন পর্যন্ত ট্রেস করা যায়নি। একটা গ্রুপ বলে যে এখানে একটা শ্মশান ঘাট ছিল, কারণ যেহেতু বাক্স পেটা পাওয়া গেছে সাথে অনেক লাশের খুলিও পাওয়া গেছিল, অনেক লাশ মাথা খুলি অনেক কিছু পাওয়া গেছিল। তো অনেকে বলে এটা একটা গণ, মানে একটা শ্মশান ছিল, এখানে মানুষ পোড়ানো হতো। আবার অনেকে বলে এটা একটা গণকবর ছিল, কারণ
যেসব হাড়গোড় পাওয়া
গেছে। তো যে আমরা মনে করি সেটা গণকবরই হবে, কারণ স্বর্ণালঙ্কার গুলিও মোটামুটি ছিল, হচ্ছে অনেক
স্বর্ণালঙ্কারও ছিল,
স্বর্ণালঙ্কার ছিল পেটার মধ্যে ভরা, স্বর্ণালঙ্কার রূপা ভরা, এবং সবকিছু ছিল হচ্ছে পুরোনো আমলের মডার্ন যুগের নিয়ে আনা। তো আমরা মোটামুটি চিন্তা করেছিলাম যে আচ্ছা ঠিক আছে, যেহেতু এরিয়াটা খুব ভায়োলেন্ট একটা এরিয়া এবং এখানে অনেক বেশি পাওয়া গেছে, তো আমরা মনে করেছিলাম হ্যাঁ এটা আসলে গণকবর হিসেবে বোধ হয় কোনো কারণে মুক্তিযুদ্ধ বা ওই সময় পিরিয়ডে এটা ইউজ করা হতো।
আচ্ছা
তুমি আমার কথা দিয়ে আপনারা হিন্ট পেয়ে যাচ্ছেন আমি কোন ভায়োলেন্ট প্লেসটার কথা বলতে পারছি, মেবি আপনারা অনেকে গেস করতে পারছেন। যাই হোক, তো কথা প্রসঙ্গে আমরা আগিয়ে যাই। তো ফাইনালি সবকিছু হওয়ার পর আমরা ওই এরিয়াতেই থাকতাম। তো এরিয়াতে থাকতে থাকতে আমরা ওই বাসাতে এখন শিফট করিনি। তো আমাদের যে ভাড়াটিয়া ছিল বা মানে বাড়িওয়ালা ছিল আমরা যাদের আন্ডারে ছিলাম, তো তারা খুব প্রবলেম করা শুরু করলো। তো আমার আব্বু বললো যে ঠিক আছে, যেহেতু একই এরিয়াতেই আছি, বাসাটা যেহেতু কনস্ট্রাকশন শুরু হয়ে গেছে তো দুইতলায় আমরা থাকবো, তো আমরা দুইতলার ছাদটা হয়ে গেছে, তো ঠিক আছে আমি কোনোভাবে ওয়ালটা তাড়াতাড়ি তুলে আমরা বাসা দিয়ে শিফট করি। তো ঠিক 2000 সালের 5 এপ্রিল আমাদের বাসায় আমরা শিফট করলাম। তো বলে রাখা ভালো যে বাসাটা এখন একটা সোসাইটি, সেই সোসাইটিতে আমরা 3 নম্বর পরিবার ছিলাম যারা শিফট করেছে। বিশাল বড় একটা সোসাইটি, কম হলো 80টা বাসার একটা 80টা ফ্ল্যাট মানে বিল্ডিং এর সোসাইটি, সেখানে আমরা মাত্র 3rd ফ্যামিলি যারা আমরা শিফট করেছি। তো প্রথমেই বলার যেহেতু বলেছিলাম যে খুব একটা ভায়োলেন্ট এরিয়া, তো আন্ডার কনস্ট্রাকশন থাকার সময় অনেক কিছু হয়েছিল। এর মধ্যে একটা উল্লেখযোগ্য ঘটনা ছিল 1998 সালে, যেটা পেপারে অনেক বড় করে এসেছিল, সেটা হচ্ছে আমার বাসায় যেই রুমে আমি এখন থাকি সেই রুমে একজনকে আটকে রাখা হয়েছিল এক্সট্রাকশনের জন্য, মুক্তিপণের জন্য আদায় করার চেয়েছিল, বাট মুক্তিপণ আদায় না করতে পারে ভোরবেলা ফজর নামাজের পর তাকে জবাই করা হয়, ঠিক আমার রুমের ব্যালকনির পিছন দিকে, ইমিডিয়েট পিছন দিকে ঘেসে তাকে জবাই করা হয়। তার মাথাটা আমার ঠিক ব্যালকনির পিছনেই রেখে দেওয়া হয় এবং তার বডির 12টা টুকরা, খুব একটা ওই এরিয়াতে খুব নাম করা একটা স্কুল আছে, স্কুলের সামনে বডির 12টা টুকরা রাখা হয়। এবং এইটা পেপারে অনেক বড় করে একটা হেডলাইন আসে, এই কারণে আমার রুমটা আন্ডার কনস্ট্রাকশন মানে বাসা যখন তৈরি হয়ে যায় ফাইনালি আমাদের ফ্ল্যাট, জাস্ট আমাদের ফ্লোর ফ্ল্যাটটা যখন তৈরি হয়ে যায়, তো আমার রুমটা সবসময় বন্ধ রাখা হতো, কারণ এই ঘটনার পর থেকে ওইখানে ছোটখাটো ঘটনা শুরু হলো।
আচ্ছা,
মানুষজন আওয়াজ শুনতো, মানুষজন চিল্লার আওয়াজ শুনতো, ধস্তাধস্তির আওয়াজ শুনতে পেতো রাত 2টা 3টার পর থেকে, কখনো রাতে 12টা 1টা এরকম সময় না, সবসময় রাত 2-4 পরে ঘটনাগুলি ঘটতো, এবং ঠিক ফজর পর্যন্ত এই চিল্লা চিল্লি ধস্তাধস্তির আওয়াজগুলি হতো, খ্যাচ খ্যাচ খচখচ আওয়াজগুলি হতো, ঠিক ফজর আজান হতো যেহেতু ওই রুমে একটা প্রবলেম ছিল, যেহেতু আমার রুমে যেহেতু ঘটনাটা ঘটা রুমের ইমিডিয়েট পিছনে অ্যাডজাস্টেন্ট বারান্দায়, আমার রুমটা সবসময় বন্ধ রাখা হতো, বন্ধ রাখা হতো, ভালো কথা। এরপর আমাদের ফ্লোরটা যেহেতু হয়েছে, তো আমার আব্বুর ইমিডিয়েট পাশেই যে ফ্লোরটা সেটা ছিল আমার আব্বুর এক ফ্রেন্ডের। তো আমার আব্বুর ফ্রেন্ড বলে, আচ্ছা ঠিক আছে, যেহেতু আপনি করে ফেলেছেন আপনার ফ্লোরটা, আমিও আমারটা করি। তো ফার্স্ট ইউনিটটা হয়ে গেছে, সেকেন্ড ইউনিটটা করা শুরু হলো এবং উইদিন আ ইয়ার কমপ্লিট করে ফেলল আমার আব্বুর বন্ধু,
কোনো ঝামেলা ছাড়াই,
কোনো ঝামেলা ছাড়া, আলহামদুলিল্লাহ সুন্দর মতো হয়ে গেল। কিন্তু উপরে কিন্তু তিনতলার ছাদও এখনো হয়নি, জাস্ট দুইতলার ছাদ দিয়ে আমরা থেমে আছে। তো ফ্লোর দেওয়ার পর প্রতিবেশীদেরকে আনাগোনা করা হলো, প্রতিবেশী আসলো, আমার 2001 সালে প্রতিবেশী আসলো। তো এই প্রতিবেশী হচ্ছে আমাদের এরিয়া বলতে গেলে হচ্ছে, যেহেতু আমরা একদম বললাম না আইসোলেটেড একটা এরিয়াতে ছিলাম, মাত্র তিন নম্বর পরিবার, আনাগোনা বলতে কারো ছিল না আমাদের। দেখা যেত আমরাও একটু এর দূরে বলে আমাদের আত্মীয় স্বজনরা সহজে এদিকে আসতে চাইতো না সহজে। তো যেহেতু প্রতিবেশী একটাই মানুষ, তো দেখা গেল যে খুব আতিথেয়তা বেড়ে গেল, খুব বেশি যাতায়াত হলো, তো সবকিছু সুন্দর মতো যাচ্ছে। মিন ওয়াইল 2001 সালের লাস্টের দিকে যখন তারা আসে, 2002 সাল গেল ঠিক মতো, 2003 সালের দিক থেকে হঠাৎ করে বাসায় মানে একটা অস্বস্তিকর একটা পরিবেশ ক্রিয়েট হলো। মানে আমি বুঝাতে যাচ্ছি যে মানে বাসায় কোনো স্টেবিলিটি নাই, দেখা যাচ্ছে আব্বু আম্মু একদম চুন থেকে পান খুঁজতে, তাদের মেজাজ খারাপ হয়ে যাচ্ছে, খুব অল্পতে কথা কাটাকাটি,
অশান্তি শুরু,
অশান্তি, সোজা বাংলা একদম অশান্তি শুরু, বাসায় কোনো শান্তি নাই, কোনো কিছু, একদম চুপচাপ বাসা। হঠাৎ করে কিছু একটা হলো, দেখা গেল চিল্লাচিল্লি শুরু হয়ে গেল। তো প্রথম দিকে জিনিসটা সবারই খারাপ লাগতো, বাট কেউ কিছু বলতে পারতো না। করতে করতে যেতে যেতে, যেহেতু বলে রাখা ভালো যে আমাদের বাসায় কোনো কাজের মেয়ে ছিল না, আমাদের বাসায় যতবারই কাজের মেয়ে রাখা হয়েছিল তিন থেকে চারবার, প্রত্যেকবারই তারা চলে যেত, তারা কেউ থাকতো না। কেন থাকতো না মিটার ঘটনাটা পরে বলছি, আমি আপনাকে ফ্যাক্ট গুলো একদম সব বলে যাই। কাজের ছেলে একটা রাখা হয়েছিল, তো কাজের ছেলে রাখা হয়েছিল, যেহেতু কাজের ছেলে একা থাকতো বাসায়, আমি স্কুলে পড়ি, আমার আব্বু স্কুলে পড়ে, আমার আব্বু সেই সময় ট্রান্সফার হয়ে যায় ঢাকার বাইরে, তো আমার আম্মু আমাদের দুজনকে নিয়ে বাসাতেই থাকে। তো দুপুরবেলা যেহেতু আমার আম্মু চলে যেত সকালবেলা একবার, দুপুরবেলা আমাদের স্কুল শেষ করে আসতো, তো আম্মু সেফটির জন্য একটা চাবি আমার প্রতিবেশীকে দিয়ে গেছিল, বলে গেছিল যে যদি আল্লাহ না করে কোনো সমস্যা হয় আপনি একটু তেজ এসে
দেখবেন, প্রতিবেশীদের সাথে যেরকম হয় আর কি।
তো সুন্দর মতো সবকিছু গেল। তো হঠাৎ করে একদিন 2003 সালের ঘটনা, 3 সালের লাস্টের দিকের ঘটনা, তখন আম্মু একদিন বাসায় মানে আসলো আমাদেরকে স্কুল থেকে এনে, দেখে বাসায় তরকারি দেয়া, শাপলার তরকারি দেয়া। তো আম্মু, আমরা কেউ শাপলা খাই না, বাট আম্মু জানে যে ওই আমাদের প্রতিবেশী খায়। তো আমার আম্মু ডিরেক্ট জিজ্ঞেস করলো কাজের ছেলেকে যে এটা কে, কোথা থেকে আসলো, বললো যে খালা পাশের বাসা থেকে দিয়ে গেছে। তো আমার আম্মু বললো যে পাশের বাসা থেকে দিয়ে গেছে, তো ওর কে আগেও আসতো, বলতে হ্যাঁ ওরা প্রায়ই আসে, এরকম প্রায়ই আসে। তো বলছে তুই এটা আমাকে আগে কেন বলিস নি, তো কাজের ছেলে বললো যে তারা বলতাম বারণ করেছে। তো বলার সাথে সাথে আম্মু একটু চেতে গেল, তো গিয়ে তাদের থেকে চাবিটা ভদ্রভাবে চাবিটা ছেড়ে দিয়ে নিল, এবং জাস্ট চাবিটা নিল না, পুরো বাসার তালাটা ভাঙতে ফেললো, যাতে করে তারা কোনোভাবে মানে আসতে যেতে না পারে আর কোনোভাবে। এই ঘটনার ইমিডিয়েট পরে হঠাৎ করে আউট অফ নোয়ের আমাদের প্রতিবেশীর অ্যাটিটিউড একটু পাল্টে গেল, তারা একটু অ্যাগ্রেসিভ হওয়া শুরু করলো, কথায় কথায় দেখা যেত একটু চিল্লাতো, আমরা যদি কোনো একটা কিছুকে বলতে যেতাম ঠিক মতো উত্তর দিত না, দরজা খুলতো না, বেল দিলে দাঁড়িয়ে থাকতো, কেউ কিছু বলতো না, একটু অ্যাটিটিউড চেঞ্জ হয়ে গেল। ঠিক যেতে না যেতে উইদিন আ মান্থ হঠাৎ করে দেখি আমি ড্রয়িং রুমের বারান্দায় একটা তাবিজ ঝুলছে। তো আমি দেখলাম যে তাবিজ তো ঝোলার কথা না, হ্যাঁ বাসা বন্ধ করা হয়েছে, কিন্তু বাসা বন্ধ করার আমাদের রুটটা ছিল এরকম যে প্রত্যেকটা বাসার কোনায় তাবিজ পোঁতা হবে, একদম পুঁতে দেয়া, তো এটা একদমই এক্সপোজ হওয়ার অপশন নেই, এটা একদম একটা তাবিজ ঝুলছে, বিক্রি সুতা দিয়ে বাঁধা, ঠিক মতো বাঁধতেও পারিনি, বোঝা যাচ্ছে শুধু তারা হুড়াই ছিল। তো আমি আম্মুকে এটা দেখালাম, আম্মু দেখার পর একটু বললো এটা কেন এরকম হবে, তো আমার আম্মু নামাজি, সো দেখে একটু ভয়ই পেলো, তো বললো যে আচ্ছা ঠিক আছে সেটা ধরো না। তো পরের দিন যেহেতু শুক্রবার, আমি বলি আমার একটা হুজুরের কাছে আমরা প্রায় 12 বছর পড়েছি, কোরআন তেলাওয়াত করতাম ওনার কাছে, উনি আসতো প্রত্যেক শুক্রবার শনিবার করে। তো পরের দিন ছিল শুক্রবার, উনি আসলেন, আসার পর উনি সব দেখার পর বললেন যে তবু আমার আম্মুকে ডিরেক্ট বলে যান, ভাবি আপনি এটা ধরেন না, কারণ এটা এক্স্যাক্টলি কি এটা বলা যায় না। তো আপনি কি একটা কাজ করেন, আগামীকালকে শনিবার দিন আপনি জিনিসটা আপনার মানে আপনার হাজবেন্ডকে বলেন যে উনি যাতে নামাজ পড়ে যেটা একটা টিস্যু আর কাপড় এনিথিং, বাট ডিরেক্ট টাচ করবেন না, ধরে খুলে একটা বড় একটা দস্তরখানা আছে ঢাকা এরিয়াতে, কোন এরাক আমি নাম না বলি, সেখানে আপনি নিয়ে আসেন, সেখানে বড় একটা হুজুর আছে, উনি দেখলে ডিটেলস বলতে পারবে। তো ভালো কথা, আমার আম্মু সেটা করলো, আমার আব্বুকে বললো, আমার আব্বু খুলে নামাজ পড়ে ওটা কাপড় দিয়ে মুড়ে নিয়ে গেল। তো হুজুরকে নিয়ে যাওয়ার পর হুজুর সামনে দেখার পরে বললেন যে কোনো কথা বলার আগেই হুজুর ডিরেক্ট বললেন যে আগামীকালকে সপরিবারে আমার এখানে আসবেন। আমার আব্বুকে কিছু বলতেও দেয় নাই। তো আমার আব্বু ঠিক আছে কিছু না বলে আমার আব্বু চলে গেল। পরের দিন সপরিবারে আমরা আসলাম, তো হুজুর দেখালো সামনে যে তাবিজটা কাটার পর তাবিজে তিনটা জিনিস পাওয়া গেছে, এক টুকরো ঘোড়ার মাংস, ঘোড়ার কিছু পশম।
ঘোড়ার মাংস,
ঘোড়ার
উইয়ার্ড ব্যাপার,
হ্যাঁ কারণ বলছি আমি তো। আর লাস্ট এলিমেন্টটা ছিল হচ্ছে একটা ছোট্ট কাপড়ের টুকরা, এটা ছিল হচ্ছে আমার আব্বুর লুঙ্গির একটা টুকরা, যেই লুঙ্গিটা হারানো গেছে। কিন্তু কিভাবে হারানো গেছে আমরা বুঝলাম, কাজে ছিল বোধহয় ভুলে ফেলে দিয়েছে আর সামনে, বাট না এটা মিসিং ছিল। সো এখন বুঝলাম যেটা কিভাবে হারানো নিয়েছিল। তখন হুজুর এক্সপ্লেন করলো যে আপনাদের উপর জাদুটনা করা হচ্ছে, কুফরি জাদুটনা করা হচ্ছে, এবং সেটার কারণে সেটার এলিমেন্ট হিসেবেই ঘোড়ার মাংস চুজ করা হয়েছে।
এটা খুব অদ্ভুত,
হ্যাঁ কারণ এটা খুব স্ট্রং একটা জাদু, এটা কোনো রেগুলার না। কারণ রেগুলার জাদু করা হয় মোস্ট অফ দ্য টাইম দেখা যেত ইদার মুরগি
অথবা
ছোটখাটো জিনিস
মানে বা অন্য কোনো কিছু, হ্যাঁ
বাট ঘোড়া এটা একদম আনএভেলেবল একটা স্টাফ।
খুব বড় প্রথম শুনলাম আসলে,
হ্যাঁ খুব বড় রকমের কিছু করতে গেলে এই জিনিসটা করা হয়। তো আমার আব্বুকে বলে দিল, তো যখন আমরা সপরিবারে গেলাম সবার সামনে করলো, আমার আব্বু একটা ছোট্ট একটা সুতা, লম্বা একটা সুতা, প্রত্যেকের আমাদের হাইটে করে কাটা হলো, প্রত্যেকে ডিফারেন্ট ডিফারেন্ট হাইটে কাটা হলো। আমার আম্মু আব্বু আব্বু চারজনের হাইটে কাটা হলো। কেটে আমার হুজুর কি করলেন, সুতোগুলি তার হাতের চারটা আঙুলে পেঁচিয়ে দোয়া পরে ফু দিলেন। দেওয়ার পর আবার সুতোগুলি মাপলেন, সেকেন্ড টাইম মাপার টাইমে দেখলো যে আমার আর আমার আপুর সুতার ডিফারেন্স খুব একটা বেশি না, হাইয়েস্ট হাফ থেকে এক ইঞ্চির মতো ছোট হয়েছে। আমার আম্মুর মোটামুটি চার থেকে পাঁচ ইঞ্চি ছোট হয়েছে, কিন্তু আমার আব্বুর আয়রনিক্যালি অলমোস্ট হাফ হয়েছে, সুতা তার বডির হাইটে হাফ হয়ে গেছে। তখন আমার হুজুর এক্সপ্লেন করলেন যে টার্গেট করা হয়েছে আপনার আব্বুকে, আপনার বাবাকে তার টার্গেট করা হয়েছে, তার উপর মেইন জাদু করা হচ্ছে, এজন্যই তারই একটা কাপড়ের অংশ ব্যবহার করা হয়েছে এবং তাকে টার্গেট করে পুরো পরিবারকে ভাঙার চেষ্টা করা হচ্ছে। তো
বিরাট প্ল্যান,
এত আমরা তো মোটামুটি বললাম যে এটা অনেক বড় একটা মাস্টার প্ল্যান, যেটা অনেক টাইম নিয়ে তারা করেছে। তো এটা করার পর যেহেতু যে আমার আব্বুর ফ্রেন্ড, আমার আব্বুর ফ্রেন্ডের সাথে আব্বু কথা বলে যেহেতু তার ভাড়াটিয়া আমাদের প্রতিবেশী, তাকে সব ডিটেলস বললো। তো আমার আব্বু ফ্রেন্ডরা মিলে তো বললো যে ঠিক আছে, কিন্তু এখনো কোনো একদম সলিড প্রুফ নাই যে তোমাদের নেইবারই এটা করছে। আমরা বুঝতে পারছি কারণ আমাদের হুজুর হিন্ট দিয়ে দিয়েছিল যে খুবই কাছের মানুষ, ওইখানে আমাদের কোনো আত্মীয় স্বজন থাকে না, কাছের মানুষ বলতে শুধুমাত্র তারাই আমাদের বাসে রেগুলার যাতায়াত করে, আর কেউ রেগুলার যাতায়াত করে না। তো আমাদের মাথায় ক্লিক করতে এটা একদমই সময় লাগেনি যেটা তারা করছে। এবং মিন ওয়াইল বলে রাখা ভালো, এই আত্মীয়তার মাধ্যমে অনেক কিছু আসে না, ভেতরের খবর আস্তে আস্তে করে বের হয়ে আসে। এই সুবাদে আমরা কিছু কিছু জেনেছিলাম যে তারা এরকম কুফরি কালামের মধ্যে তারা দেখেছে। তারা ইভেন আমাদেরকে বলেও দিয়েছে দুই একটা মেথড, যে আপনি চাইলে কোরআনের সুরাকে কিভাবে কি করলে সেটা দিয়ে আপনি জাদুকর্ম করতে পারেন, সেটা আমাদেরকে বলেও স্যার। তারা নিজের
ভয়ঙ্কর মানুষ,
হ্যাঁ তার ভয়ঙ্কর মানুষ। তো সবকিছু হওয়ার পর যখন সময়ের সাথে সব যাচ্ছে, তো উইদিন সিক্স মান্থস কিছু সমস্যা হওয়ার কারণে তারা আমাদের বাসাটা ছাড়তে ফাইনাল আলহামদুলিল্লাহ তারা ছেড়ে চলে যায়। কিন্তু ঘটনা এখানেই শেষ না, এটা গেল আরেকটা ঘটনা। 2005-06 সালের ঘটনায় আসি। 2006 সালে আমাদের বাসায় তখন ধীরে ধীরে সোসাইটিটা ডেভেলপ হওয়া শুরু করেছে। তো ইমিডিয়েট আমার বাসার সামনে একটা বাসা হয়, সেটা আমাদের বাসা সোসাইটির একটা রুলস হচ্ছে ছয়তালের উপরে কোনো বাসা উঠতে পারবে না।
আচ্ছা,
ওই বাসাটা এক্সেপশন হয়, সেই বাসাটা হয় নয়তলা। তো ঠিক আছে, নয়তলা হয়, আমরা আর কেউ কেউ বলি না, কিছু বলার এখানে থাকেও না, তারা করেছে এটা, তারা করেছে, তারা রুলস ব্রেক করেছে। তো সেই বাসার ছয়তলায় একটা মেয়ে, সে ইউনিভার্সিটি পড়ুয়া হবে তখন, সে প্রায় বারান্দায় হাঁটাহাঁটি করতো।
আচ্ছা,
তো সে সবসময় শাড়ি পরেই হাঁটাহাঁটি করতো, এবং কোথাও যখন যেত, ইভেন ভার্সিটিতেও যখন যখন আমরা খেয়াল করতাম, শাড়ি পরেই সবসময় যেত। তো সেখান থেকে একদিন হঠাৎ করে 2006 সালে আউট অফ নোহের রাত 2টার দিকে খুব সজোরে একটা চিৎকার দিয়ে দেখি ঠিক আমাদের বাসার সামনে সে সুইসাইড করেছে, তার বাসার ছাদ থেকে লাফিয়ে, ঠিক আমাদের বাসার সামনে সুইসাইড করেছে। 2006 সালের এটা ঘটনা। এই 2006 সালের ঘটনা যাওয়ার পরে মিন ওয়াইল, এখন সবগুলো আমি আপনাকে কানেক্ট করি, যেই গলা কাটাটা 2002 সালের ঘটনা, গলা কাটা লাশটা, যেই গলা কাটা বডিটা একটা স্কুলের সামনে এবং লাশটা আমার বাসার পিছনে, সেই শ্যাডোটা, গলা কাটা একটা শ্যাডো আমার বারান্দায় আজও এক্সিস্ট করছে।
এখনো
20 বছর হয়ে যাচ্ছে, আজও সেটা এক্সিস্ট করছে। আমার রুমের পর্দাটা খুব পাতলা, কারণ আমার রুমে যাতে আলো বাতাস পর্যাপ্ত পরিমাণে আসে, তো আবু তিন দিকে বারান্দা জানলা করেছে, একদিকে ওয়াল, তিন দিকে জানলা। যেই জানলাটা আমার বারান্দার সাথে কানেক্টেড, সেই জানলার পর্দাটা এতটাই পাতলা যে অপর প্রান্তে কেউ কিছু আসে কিনা মোটামুটি সোসাইটির দূর থেকেও বোঝা যায় যে কেউ আছে কি নাই, কোনো গাড়ি ঢুকলে বোঝা যাচ্ছে যে একটা গাড়ি আসছে। যখনই কোনো গাড়ি আসে, যখনই লাইটটা পড়ে আমার বারান্দার জানালায়, স্পষ্ট একটা ছায়া গলা কাটা দাঁড়ানো থাকে, কোনো মুভমেন্ট না, 24/7
আপনি নিজের চোখে দেখেন,
নিজের চোখে দেখা। ইভেন আমি আসার বলবো আমি কত কয়েকদিন আগেও যখন আমি আমার পর্দাটা একটু সরে গেছিল আমি ছায়াটা দেখতে পেরেছি।
আপনি জানেন যে পর্দার ওই পাশে কেউ আছে এবং সরলের ছায়াটা দেখতে পাবেন,
এবং ওইটা থেকে বাঁচার জন্য পরে আমার রুমে যখন আমি ফাইনালি 6-7 বছর পরে শিফট হই, শিফট হওয়ার পরে আমার রুমের পর্দাটা পাতলা ছিল, চেঞ্জ করে আমি মোটা পর্দাতে,
মানে
এত মোটা পর্দা যে কোনো আলো বাতাস আর ঢোকে না, কিন্তু তারপরও রুমের ফ্যান চলতে থাকলে পর্দা একটু সরে যায় না, যখনই সরে যায় দেখা যাচ্ছে যে একটা শ্যাডো দাঁড়িয়ে গেছে। বারান্দা খুলি কেউ নাই, বারান্দাটা লাগাই রুমে এসে কেমন বিছানায় বসি, শ্যাডো শ্যাডোটার সাথে চলে আসে, টাচও যায় না। নাম্বার ওয়ান শ্যাডো। সেকেন্ড শ্যাডো, আমার বারান্দার যেই রাস্তাটা অ্যাডজাস্টেন্ট রাস্তাটার মাথায় বাসাটা আমাদের করা ঠিক ঠিক কমায়, সেইখানে একটা মোটা ছায়া, অনেক অস্বাভাবিক বড়, অস্বাভাবিক বড় একটা ছায়া, এটা কোনো মানুষের ছায়া হতে পারে না, যেমন স্বাস্থ্য মোটা তেমন উঁচু একটা কোনায় দাঁড়িয়ে থাকে। কাজের ছেলেটা প্রথম দিকে খুব ভয় পেত, কিন্তু আমাদের কাউ কিছু বলেন, একদিন সাহস করে আমাদেরকে বলে যে খালা আমি এরকম একটা জিনিস দেখি। আমরা তো সেটা জানি, কারণ যেহেতু আমাদের বাসায় কোনো কাজের মেয়ে ছিল না, থাকতে পারতো না, সে তারা তো বলে গেছে, তো আমরা তো মোটামুটি সেটা বুঝতাম, কিন্তু কাজের ছেলে সাহস করে অনেকদিন পরে বলবো, আমরা মোটামুটি শক্তি ছিলাম যে কাজের ছেলে কিছু দেখছে না, দেখার তো কথা, ও
সবাই দেখছে,
সবাই দেখছে, ও কেন দেখছে না, ও দেখছিল বাট ও কিছু বলে নাই। ও এসে পরে বললো যে খালা আমি দেখি, কিন্তু একটা মজার কথা, সে ছায়াটা না ছায়ার মতো থাকে, দাঁড়িয়ে থাকে, এইদিকেও আসে না, বারান্দার লাইনও ক্রস করে না, বারান্দার ওই পারেও যায় না, ঠিক বারান্দার ওই কোনাটায় দাঁড়িয়ে থাকে। আমি যখনই কাছাকাছি যাই, ড্রয়িং রুমের অনেক বড় ড্রয়িং রুম, অর্ধেক ক্রস করার পরও তারা থাকে, বাট অর্ধেক ক্রস করে যখন আমি সামনে চলে যাই ছায়াটা ভ্যানিশ হয়ে যায়, থাকে না। কিন্তু আমি যখন এসে শুই দেখছি নাই, কিছুক্ষণ পর হঠাৎ করে কোথা থেকে যাচ্ছে সেই ছায়াটা আবার চলে আসে, এবং ঠিক সবগুলো ঘটনা ঘটে রাত 2টার পর থেকে ফজর পর্যন্ত, এই সময়টায় যা ঘটার ঘটনা ঘটে, এরপর কিচ্ছু হয় না, নাথিং, সব কিছু নর্মাল, ফজর আজানটা দেওয়ার সাথে সাথে সব কিছু ক্লিয়ার। আমি বিড়াল পুষি, গত 6-7 বছর ধরে আমি বিড়াল পুষি, তো এখানে বলে রাখা একটা কথা ভালো হ্যাঁ, যে আমার বাসায় হুটহাট করে জিনিসপাতি পড়ার খুব আওয়াজ হয়, তো প্রথম দিকে আমার মনে হয়েছিল বিড়াল পুষার পর থেকে যে এরা হতে পারে বিড়ালের কাজ, কিন্তু আমার আম্মু বা আমার আপু বা আমি যেই হই না কেন সবসময় রাতে বিড়ালদেরকে বের করে দিই বাসায় রাখি, কারণ দেখা যায় যে বাসায় থাকলে মানে টয়লেট করে কোনো না কোনো একটা মেস করে রাখে, আমরা সবসময় রাতে বের করে দিই, কিন্তু ঠিকই বের করে দেওয়ার পর কিচেনের দরজাটা লাগিয়ে দিই, তারপর কিচেনের ভিতরে দেখা যায় ময়লার বালতি একদম ছড়ানো ছিটানো, 2-3 শেলফে যে বয়াম থাকে মশলা পাতি লবণ সব মাটিতে পড়ে থাকে, এটা রেগুলার ঘটনা, একদম রেগুলার ঘটনা, এর কোনো এক্সপ্লেনেশন নেই, আমরা জানি, কিন্তু আমরা বললাম না প্রায় 20 ধরে আমরা এই বাসায়, আমরা আছি 16 ধরে এই বাসায়, 16 হয়ে গেছে, 16.5 এই এতদিন থাকতে থাকতে আমাদের এমন একটা অভ্যাস হয়ে গেছে যে এখন আর জিনিসটা আমাদের কাছে
মানে তারাও এই জিনিসটা এক্সপিরিয়েন্স করতে পারে,
সবাই এক্সপিরিয়েন্স করেছে, কেউ রাতে স্টে করতে থাকে না, যারাই আসে আসবো মাগরিব এসা পর্যন্ত থাকবো, এসা পর আমরা চলে যাব। আমাদের যে সোসাইটিটা, আমরা সোসাইটি হচ্ছে একদম সবার কর্নারের বাসা, রাস্তাটা মোটামুটি 200 মিটার রাস্তা হবে, অনেক বড় একটা রাস্তা, তো রাস্তার একটা মজার বিষয় হচ্ছে ঠিক যখন রাত 2 থেকে 2:30 পরে আপনি গাড়ি নিয়ে যদি বের হন, গাড়িতে যারা থাকবে বলে রাখা হলো যদি গাড়িতে কেউ যদি থাকে, তারা যখন সোসাইটির গেটটা পার হবে 10-15 কুকুর ঘেউ ঘেউ করতে করতে পুরো গাড়িটাকে ঘেরাও করে রাখবে, গাড়ি যাবে গাড়ির সাথে কুকুরও যাবে, ঠিক আপনি গেটটা পার হবেন পুরোপুরি স্টপ, ওই গেটের বাইরে কেউ যাবে না, কিন্তু আপনি দেখছেন গার্ডকে জিজ্ঞেস করেন কই কিসের কুকুর, আমরা তো এখানে গেট লাগিয়ে রেখেছি, এই গেট থেকে কোনো কুকুর কোনো ইঁদুরও তো ঢুকতে পারবে না, কেমনি কুকুর আসবে, কেউ বলতে পারে এটা এক্সপ্লেনেশন কি, এবং এটা শুধু আমরা না, এটা সোসাইটির অনেকেই জিনিসটা এক্সপিরিয়েন্স করে বাট কেউ বলতে চায় না সহজে, কারণ দেখা যায় যে বললে মানুষ বলে এত পাগল কি বলে কি না বলে কি সম্ভব, বাট আমরা যেহেতু অনেক কিছু দেখে এসেছি আমরা বুঝি যে হ্যাঁ জিনিসটা আসলে কত রিলেভেন্ট, কুকুরগুলি কোত্থেকে আসে সারাদিন কোথায় থাকে কোনো এক্সিস্টেন্স নেই, রাত হলে হঠাৎ করে কাটে।
আচ্ছা এইখানে আমার খুব জানতে ইচ্ছা করছে, এই জন্য যেহেতু আপনি বলছেন এভাবে, আপনাদের এই ঘটনাগুলো কি কোনো স্পেসিফিক টাইমে ঘটে, মানে মানে এই এত এতটা ঘড়িতে এতটা বাজার পরে বা এরকম?
ঠিক রাত 2 পরে শুরু হয় এবং ফজর পর্যন্ত এক্সিস্ট করে, সবচেয়ে সমস্যা হয় শীতকালে, কারণ শীতকালে ফজরটাও দেরি হয়, ঘটনাগুলোর লেন্থ গুলো অনেক বেশি হয়,
ওই সময় মানে পার্থপক্ষে আপনার কেউ ঘুম থেকে ওঠেন না,
তুমি আমরা আমার আব্বু আম্মু তো ঘুম থেকে একদমই ওঠে না, রুম থেকে তো বের হওয়া দূরের কথা, আমি যেখানে যে রুমে ঘুমাই আমি তো জানি কি হয়েছে, তারপর আমি দেখা যায় যে আমি একটু রাতে রাত জেগে গেম খেলি। তো এখন এটা মোটামুটি 2-3 বছর হয়ে যাচ্ছে, দেখা যায় আমি ফজর পর্যন্ত জেগে থাকি, আমার ঘুম আসে না।
তারপরে
লাস্ট 6-7 বছর ধরে একটা সেট অফ ড্রিম নাইটমেয়ার দেখি, পার্টিকুলার 7-8টা নাইটমেয়ার,
একই স্বপ্ন,
একই নাইটমেয়ার, কোনো চেঞ্জ নাই।
কি দুঃস্বপ্নটা বলেন তো একটু।
দুঃস্বপ্ন একটা দুঃস্বপ্ন এরকম যে এটা সবচেয়ে, এটা সবচেয়ে রিসেন্ট ঘটনা, মানে রিসেন্ট বলতে মানে এই ঘটনাগুলি কিরকম, আমি যখন 7-8 বছর আগে ছোট ছিলাম আমি স্বপ্নে দেখছি যে আমি ছোট আছি, 7-8 বছর পরে 2016 সালে এখন আমি যেরকম স্বপ্নে দেখছি আমি এরকম হচ্ছে, স্বপ্নের মধ্যে আমি বড় হচ্ছি, বাট স্বপ্নের বাউন্ডারিটা আমার বড়।
হ্যাঁ, এরকম অনেকেই যেরকম বলে যে প্যারালাল ওয়ার্ল্ড এর কথা, বা আমার আরেকটা কপি হয়তো কোনো এক জায়গায় আছে, অন্য কোনো একটা ডাইমেনশন হয়তো এক্সিস্ট করে, মেবি মানে হয়তো আপনি এদিকে যেরকম বাড়ছেন ওইদিকে বাড়ছে,
এসব স্বপ্ন গেল। তো রিসেন্টলি একটা ঘটনা, আমার বাসায় একটা ঘটনা বলি, সেটা হচ্ছে আমার বাসাটা আজও 20 বছরের বেশি হয়ে যাচ্ছে, বাসাটা আজও আন্ডার কনস্ট্রাকশন। পরের দিন সকালবেলা গিয়ে সিমেন্ট কিনতে যাবে, হঠাৎ করে দেখে একটা বন্ধুর কোন একটা ক্রাইসিস দেখা গেল, দোস্ত টাকা দিতে পারবো না, সমস্যা হয়ে গেল, বাড়ির তা থেমে গেল। 20-25 বছর রানি বাসাটা আজ তৈরি থাকি, 4 তলা পর্যন্ত কোনোভাবে করা হয়েছে, 5 তলার খণ্ড করা হয়েছে, আরেকটা খণ্ড পুরো ফাঁকা, 6 তলা পুরোটা আন্ডার, এক ছাদ ছাদ তোলা হয়েছে, কিছু না, পুরোটা ফাঁকা, 6 তলায় ছাদ 7 তলায় ছাদ। তো মজার কথা হচ্ছে পুরো সোসাইটিটা ওপেন, সো অনেক আলো বাতাস, বাতাস ভরা, সন্ধ্যার সময় যদি আপনি যে কোনো বাসার ছাদে যান বাতাসে আপনার গা জুড়িয়ে যাবে। কিন্তু আমার বাসার ছাদ এমন একটা গুমোট যেখানে বাতাসে কিচ্ছু নেই,
এই অদ্ভুত ব্যাপারটা কেন, আশেপাশে কোনো বাড়ি ঘর আছে এরকম কি?
না, পুরা ওপেন, পুরা ওপেন। আমার বাসার ছাদটা মানে দুইটা ভাগ, একটা ভাগ হচ্ছে একটু আলো বাতাস আসে, মানে একটু আলো বাতাস বলতে আলো আসে, যেখানে আমার 9 তলা যে ইমিডিয়েট 9 তলা তাদের লাইট গুলো রিফ্লেক্ট হয় ছাদে, আর একটা পোর্শন পুরো অন্ধকার। মজার কথা হচ্ছে যেই 6 তলায় যে শাড়ি পরা মেয়েটা সুইসাইড করেছিল, ঠিক অন্ধকার পোর্শনটায় প্রায় গেলে মানুষ ফিল করে যে শাড়ির একটা আঁচল মনে হয় পুড়ে গেল, মানুষ হয় না বুঝে না, মানে
আমরা
বুঝতে পারি যে কিছু না আছে, বাট কিছু দেখতে পাচ্ছি না, বাট অনেকে আছে এই জিনিসটা গ্লিমসটা পায়। এই ঘটনাগুলো আমাদের বাসায় কন্টিনিউ হচ্ছে, অনেক হুজুর করা হয়েছে, অনেক দোকান বসে,
কোন ধরনের কোন বেনিফিট বেনিফিট
হয় না, সর্বোচ্চ বেনিফিট আমাদেরকে এতটুকু দিতে পেরেছে যে আমাদের বাসাটার ভিতরটা ওকে, বাট ভিতর বলতে ভিতর আমাদের বাসায় একটা বলা
কোন রকম আপনারা ওই বাসায় আছে,
হ্যাঁ ওই বললাম না শুয়ে যাওয়ার জন্য না আমরা থাকতে পারি, কিন্তু আমাদের যে ভাড়াটিয়ারা তারা দেখা যায় 1-2 বছরের মধ্যে র্যান্ডম চেঞ্জ করে থাকে, এবং 4 বন্ধুর একমাত্র আমরাই থাকি, বাকি 3 বন্ধুরা কেউ।
অলরাইট, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা আবারও পরে যদি পারি তাহলে আপনার কাছে আবারও আসবো। তো আপনি আসতে চাচ্ছিলেন না শুনেছি আমরা, তো ডক্টর আলিফ সঙ্গে করে নিয়ে এসেছেন, এবং আমি বলবো যে আপনাদেরও চারপাশে যারা এরকম ধরনের চমৎকার ঘটনা বলতে পারেন বা ঘটনা যাদের কাছে আছে তাদেরকে একটু ইন্সপায়ার করবেন, তারা আসেন এখানে এবং তাদেরকে একটু একটু মানে মাঝে মাঝে একটু মানে মানে শুধু ইন্সপায়ার না, একটু মাঝে মাঝে পুশ করবেন যাতে এখানে আসেন, কারণ এরকম ঘটনা আমরা শুনতে চাই। এবং আমি দেখতে পাচ্ছি যে অনেকেই আছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে, সিফাত আমাদের সাথে আছেন, সাজিন আমাদেরকে লিখছেন লাভ ভুটাফ্রম, ফার্স্ট স্টোরি ওয়াজ অবসম, আমাদেরকে জান্নাতুল রোশনি লিখেছেন যে আমি তো শুনছি ভালো লাগছে, সাইফুল শোভা মালিহা হলি ক্রিসেন্ট থেকে আমাদের SMS করেছেন, স্কুল বনশ্রী ভুটাফ্রম মিস করবো ভাবতেই পারি না, হিমেল চৌধুরী গাজীপুর থেকে আমাদের সাথে আছেন, তিনি এবং তার ছেলে পনপন তারা দুজন শুনছেন, লিসনিং টু মি রাইট নাও, এবং হিমেল চৌধুরী আমাদের লিখেছেন SMS-টা, আর আমাদেরকে কাইয়ুম হাসান লিখেছেন যে ঘটনাগুলি আসলে কেমন যেন একটু মানে তার কাছে একটু মনে হচ্ছে যে ভালো লাগেনি আর কি, সেটা তিনি বলেছেন, তার ভাষাটা আমি আর ইউজ করলাম না। সো এটা আপনার মতামত, আপনি যদি এটাতে এটা লিখে যদি হ্যাপি থাকতে পারেন ফাইন, উই হ্যাভ নো প্রবলেম। খুলনা থেকে আনোয়ার এবং তার ওয়াইফ আফরিন লিখেছেন যে তারা ঢাকা আসছেন, অন দ্য ওয়ে টু ঢাকা, আচ্ছা ওকে, এবং তিনি বলছেন যে আচ্ছা তারা মনে হয় আচ্ছা তারা ফ্রম ঢাকা টু খুলনা তারা এখন আছেন, সুতরাং ঢাকা থেকে ফিরে আছেন, আল্লাহ আপনারা ঢাকা আসছেন জানতেও পারলাম না, তাহলে আপনাদেরকে ইনভাইট করা যেত। এবং বলছেন যে এনজয়িং ভূত আসাম। পিউল রহমান আমাদের লিখেছেন বাগেরহাট থেকে, ইয়েস অসম বাট লং স্টোরি, বাট লং স্টোরির প্রেফারেন্স অনেক বেশি কিন্তু। সো আমি দেখি যে অনেকেই চান যে আমরা যেন লং স্টোরি শোনাই, লং স্টোরি শোনাই। তো আপনার যদি কোনো প্রবলেম না থাকে সেটা আমাকে জানাতে পারেন অবশ্যই। ময়মনসিং থেকে জান্নাত আমাদের লিখেছেন, ভয় লাগছে খুব। সাগর আমাদেরকে এস এম এস করেছেন বরগুনা থেকে, লঞ্চে আছি আর ভূত এফ এম শুনছি। আমাদেরকে জেভিয়ার এস এম এস করেছেন, তিনি বলছেন যে সব দুইটা স্টোরি, মানে তিনি বেশ অনেকগুলো বলেছেন, তিনি বলছেন দুইটা স্টোরি খুব স্কেরি ছিল। এস এইচ আবার আমাদের হাজারিবাগ থেকে লিখেছেন যে ফার্স্ট স্টোরিটা ভালো ছিল। আতিক আমাদের সাথে আছেন, রকি আছেন আমাদের সাথে, আমার সাথে রয়েছেন দেখতে পাচ্ছি, নামটা পরে লিখেছেন সুতরাং পড়তে পারলাম না। সানা আমাদের সাথে লিখেছেন আছেন আমাদের সাথে, তানজিম আমাদের সাথে আছেন সিলেট থেকে, হাসনাত খান আমাদের সাথে আছেন সিলেট থেকে, মানিক আমাদের সাথে রয়েছেন সিলেট থেকে, আমাদের সাথে রয়েছেন রিফাত, এবং তিনি লিখেছেন ভয় লাগছে। জিলানি আমাদের সাথে রয়েছেন, আমাদের সাথে রয়েছেন চমক এবং আজাদ, এছাড়া আমার সাথে রাফি আহমেদ ঝিনাইদহ থেকে রয়েছেন, বরিশাল থেকে আমাদের সাথে রয়েছেন পার্থ। তো যাই হোক, আমরা আবারও ফিরে আসবো আমাদের আপনাদের ফেসবুকে যে সমস্ত লিখছেন সেগুলো নিয়ে। ফেসবুকে যারা আমাদেরকে ইনবক্স করতে চান বা যারা দেশের বাইরে থেকে আমাদের কাছে মেসেজ পাঠাতে চান, তাদের জন্য একটু ওপেন করে দিলাম। আপনারা জানাতে পারেন যে কে কোথা থেকে শুনছেন, এবং এখন দেশের যার মধ্যে যারা ইনবক্স করছেন বা যারা লিখছেন আমাদেরকে, তারা একটু থেমে যান এবং একটু চান্স দিবেন যারা দেশের বাইরে থেকে আছেন। মানে একসাথে অনেকগুলো আসলে তখন দেখা যায় যে অনেক কিছু মিস হয়ে যায়। সো আমি বলছি, এই জন্যই বলছি যে যারা দেশের ভেতর থেকে পাঠাচ্ছেন তারা একটু অফ করেন, কারণ কিছুক্ষণ আমরা শুধুমাত্র দেশের বাইরে যারা আছেন তাদের এস এম এস নেব। আমরা চলে যাচ্ছি এখন একটা ছোট্ট বিরতিতে, বিরতির পরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন, স্টে টিউনড ফর রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। তো আমি বাসা ছাদে যাচ্ছি, তো পাঁচতলার এক পোর্শনে আমাকে ও নিয়ে গেল পাঁচতলার খালি জায়গাটাতে। বলে আলিফ ভাইয়া, এই আগুন, এই চুলার মধ্যে আমরা আগুন ধরাবো, এইগুলি ছাদে যাবে, আপনি দেখেন ঠিক আছে কিনা। আমি বললাম এভরিথিং ইজ ওকে। আমার নিচে নেমে আসি সন্ধ্যার দিকে, আমাদের আস্তে আস্তে, আসলে আমার পেশেন্ট ছিল, আমি আস্তে আস্তে দেরি করি, আটটা সাড়ে আটটা বেজে যায়, নয়টার দিকে প্রোগ্রাম শুরু হয়। তো ম্যারিনেট সব বের করে উপরে ছাদে নিয়ে যে ভাজা শুরু করি, তাও গল্প করতে বলতে কোন সময় সাড়ে বারোটা বেজে যায় আমরা জানিও না। তো সবকিছু শেষ করে সাড়ে বারোটা, সব দিকে সাড়ে বারোটা বেজে গেছে, আমাকে ধানমন্ডি আসতে হবে। আর ও বলে যে ঈদের দিন আমি ওকে ফোন দিই যে তোর বাসায় আসতে, বলে আলিফ ভাই কয়টা বাজে, মানে পনেরো এগারোটা, বলে ভাই আলিফ ভাই আসেন না। মুখের উপরে একটা মানুষ আমার মানা করে দিল, যাবই না তোর বাসায়। তো পরে আমাকে বলছে ভাই পরে বলবো আমি কেন আপনাকে আসতে মানা করছি, আপনি এখন আমার বাসায় আসেন না ঈদের আগে, ঈদের দিন এটা কোরবানি দেয় কয়েকদিন কোরবানি দেয়। তো আমরা সাড়ে বারোটার দিকে নিচে নামছি, রাসেল ভাই আমি এটা ফিল করবো কখনো বুঝি নাই। পাঁচতলা ক্রস করতে আমার ওয়াইফের হাত ধরে আমি পিছন দিকটা, আমার এখনো আমি আমার ওয়াইফকে বলি নাই বিষয়টা, পিছন দিকটা আমার মনে হলো আমার পিছনে কেউ আছে, পিছনে কেউ হেঁটে আসছে, কিন্তু আমি জানি আমি সবার লাস্ট পার্সন ছিলাম, আমার ওয়াইফ আমার সামনে এবং আমি সবার লাস্টে। আমি পিছন দিকটা তাকিয়ে দেখি যে একটা অন্ধকারের মতো আগুন জ্বলছে, ওই জায়গায় কেউ থাকে না, ওই জায়গাটা আমাকে আগে দুপুরবেলা ঢুকিয়েছিল, ওই জিনিসপত্রগুলো ওখানে রাখা ছিল, ওই জায়গায় কেউ থাকে না, আমি দেখছি আগুন জ্বলছে। তো আগুনটা যেটা জ্বলছিল এটাকে নর্মাল আগুন না, যে আমরা ছাদের মতো বারবিকিউ করলাম না, আসলে ভাই কয়লার আগুন জ্বলছে, আউট অফ নোয়ার এখান থেকে কয়লার আগুন কে জ্বালাবে, রাত্রে কোনো একটা বাজছে। তখন এক দৌড়ে নিচে নেমে যাই, আমি ওর বাসায় আর ঢোকার কোনো রিস্ক নেই, আমি নিচে একদম রুম নিচে নেমে যাই। আমি বললাম যে ভাই তো দুটা পায়ে ধরি আমাকে, গাড়ি দিতে বাসায়, আমার এই রোডটা বার করে দে, আমি কোনো রকম মোহাম্মদপুরটা ক্রস করলে আমি বাড়িতে যাবো। তো আমাকে বললো যে না ভাই আপনাকে আমি বাসা পর্যন্ত নামাই দিব, যেহেতু ভাবি আসছে সাথে, গাড়িতে উঠছি, গাড়িতে ওঠার পর থেকে ভাই পনেরো ষোলোটা কুকুর আমার গাড়ির পেছনে খেলে
যে কথা বললো সেই একই ব্যাপার,
কেউ গো করতে করতে আমাকে গেট পর্যন্ত আগিয়ে দিল সি অফ করার জন্য। আমি বের হয়ে গেলাম, কুকুরগুলোও দেখলাম না, বলে যে ভাই আপনি দারুণগুলোকে জিজ্ঞেস করেন পরের দিন এসে। আমি ঠিকই পরের দিন যান দারুণগুলোকে জিজ্ঞেস করলাম, দারুণগুলো কোথায়, কেন তো কোনো কুকুরই,
তারপরেই ব্যাপারগুলো সব মানে মানে কি বলবো, যে সেম যা
ঘটনা রেগুলারই ঘটছে
একদম একদম। তো আমরা আলিফের, ডক্টর আলিফের কাছে আমরা তার ঘটনায় যাব, তবে তার আগে আমরা একটা ছোট বিরতি আমাদের নিতে হবে, যেহেতু সময় বলছে, কারণ লম্বা ঘটনা একই ঘটনা হবে। তার আগে একটা ছোট্ট প্রশ্ন করি আপনাদের কাছে, আমার কাছে একজন খুব ছোট্ট একটা ঘটনা আমাদের কাছে পাঠিয়েছেন একজন, রাশা আমাদেরকে লিখেছেন যে মোহাম্মদপুর থেকে যে স্টুডিওতে আসতে পারবো না। হ্যালো রাসেল ভাই, হ্যালো রাসেল আঙ্কুল, আমি রাশা, আমার এইজ 11, আমি ভূত আশ্রমের অনেক বড় একজন ফ্যান এবং আমি আমার নিজের জীবনের একটি আসল স্টোরি শেয়ার করতে চাই, ভালো লাগলে পড়ে শোনাবেন। অনেক ছোট রাশা এবং রাশা তার জীবনে একটা ঘটনা লিখছেন এইভাবে, আমার বয়স যখন 9 তখন আমার নানা মারা যান, ওকে, এবং সেদিন রাত 4টায় আমার নানা মারা যান এবং আমি আমার ফ্যামিলি আমরা সবাই অ্যাম্বুলেন্সে নানাকে নিয়ে বাসায় যাচ্ছি, চোখে পানি সবার। আমি হঠাৎ দেখি জানালা দিয়ে একটা গাড়ি এবং গাড়িটা দেখে মনে হলো যে আমার মামার, এবং গাড়ির ভেতরে আমার মামা, ভাই, মামি, কাজিন এবং আরো একটা বাচ্চা। আমি যখন অ্যাম্বুলেন্সের ভেতরে তাকাই দেখি ওরা সবাই অ্যাম্বুলেন্সের ঘটনাটা খুব মানে ওরা সবাই অ্যাম্বুলেন্সে, ঘটনাটা খুবই অদ্ভুত। কিন্তু তার 2 বছর পর সেই বাচ্চাটা হয়ে ওঠে আমার মামার ছোট মেয়ে। আমার মনের ভুলে এইটা ছিল না, আমার মনের ভুল এটা ছিল না। আমি এবং যদি থাকে তাহলে আমি কিভাবে ওই বাচ্চাটাকে দেখলাম যে 2 বছর পর আমার মামার মেয়ে হয়ে উঠল। আমি কি ভবিষ্যৎ দেখতে পারি? এটি আমার কাছে একটি সারা জীবনের প্রশ্ন। ভালো লাগলে পড়ে শোনাবেন, এই ছোট্ট একটা ব্যাপার ছিল এবং এইটা খুবই অদ্ভুত লেগেছে আমার কাছে, যদিও ঘটনাটা তেমন ভয়ের কিছু না। বাট আপনি চিন্তা করতে পারছেন যে আপনার ফ্যামিলির কোনো মেম্বার, মানে এরকম হয় না যদি অনেক সময় আমরা 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 দেখি সায়েন্স ফিকশন তো আমরা পড়ি, অনেক সময় আমরা বিভিন্ন ধরনের সায়েন্টিস্টদের কথাও শুনি, অনেক সময় আমরা অনেকের কথাও শুনি এরকম যে অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ এটা যদি রেখার মতন হয় তাহলে আপনি ঠিক ধীরে ধীরে লম্বা একটা ট্রেনের মতো যদি ধরি আমরা, বা লম্বা একটা রেখার মতো যদি ধরি আমরা, ধরি যে লম্বা একটা জায়গা এবং আপনি ধীরে 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 ভবিষ্যতের দিকে যাচ্ছেন, রাইট? ধীরে ধীরে ভবিষ্যতের দিকে যাচ্ছেন, তাহলে ওটা যদি লম্বা রেখা হয় ঠিক একইভাবে চান্স রয়েছে যে আপনি ভবিষ্যৎ থেকে মানে আস্তে আস্তে বর্তমান থেকে আপনি অতীতের দিকেও আসতে পারবেন, রাইট? কিন্তু স্টিভেন হকিন্স আমি যতদূর জানি, আমি যদি ভুল না করে থাকি, এটা পুরোপুরি উড়িয়ে দিয়েছিলেন এটা, তিনি বলেছেন যে না, তাহলে ভবিষ্যৎ থেকে মানুষজন আমাদের এখানে চলে আসত। তো সেটা সেটা আমি হেসেই উড়িয়ে দিয়েছিলাম এরকম যে ভবিষ্যৎ থেকে মানুষজন আসা তো সম্ভব না। কিন্তু আপনি যেটা বলছেন সেটা তো মনে হচ্ছে যে ঠিক ওই মোমেন্টের জন্য, ওই সময়টার জন্য হয়তো আপনার সেই কাজিনটা ভবিষ্যৎ থেকে বর্তমানে চলে এসেছিল, এটা কি সম্ভব? আই ডোন্ট নো, সেই জন্যই বললাম যে একটা প্রশ্ন আছে আপনাদের কাছে এবং খুব ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন, এটা নিয়ে তো অনেক ডিবেট আছেই। সো আপনিও ভাবুন এবং আমাকে ইমেল করে জানাতে পারেন, SMS করে জানাতে পারেন, এনিথিং ইউ ওয়ান্ট। আমরা চলে যাবো একটা ছোট্ট বিরতিতে, বিরতিতে নিচ্ছে হচ্ছে কারণ বড় এরপরে একটা বড় ঘটনা শুনবো সেই জন্যই। সো আমাদের সঙ্গে থাকুন, স্টে টিউন ফর ইউর ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। Welcome back. শুনছেন সবসময় রেডিও ফুর্তির পয়েন্ট ও এফ এম, দ্য নাইট কামস অ্যালাইভ উইথ গ্রামীণ ফোন। আর আমি রাসেল আছির সাথে এবং শীত একটু একটু করে আসছে, কিন্তু না খুব ভোরবেলায় বা রাতের বেলায় বেরোলে বোঝা যায়, যদি দিনের বেলায় একেবারেই টের পাওয়া যায় না। আমি তো মানে বিভিন্ন মানে অফিসের কাজেই মানে অলমোস্ট বাংলাদেশের মানে অলমোস্ট সব জায়গা ঘুরে ফেললাম এই তো এই লাস্ট মান্থে। তো আমার কাছে মনে হয়েছে যে ঢাকার ওয়েদার আসলে অনেক কমফোর্টেবল, আমাদের সারা দেশ ঘুরে মনে হচ্ছে ঢাকার ওয়েদার অনেক কমফোর্টেবল। সো আই লাভ ঢাকা, আমার মনে হচ্ছে আপনারাও সেটাই বলবেন। তো এখন যেটা আমরা করব সেটা হচ্ছে আবার আলিফের ঘটনায় চলে যাব এবং তার ঘটনাটা শুনব, এবং আলিফ শুনি আমরা ঘটনা।
চিটাগাংয়ের একটি ঘটনা শেয়ার করবো আজকে, যেটি আপনাকে বলছিলাম প্রথম যেটি ঘটনা বলেছিলাম আর কি, শর্টকাটে বলেছি সেটা বলছি না। তো প্রথম যেটি ঘটনা সেটাই চিটাগাংয়ের একটি খুব ইম্পর্টেন্ট,
আমি ওটাই শুনতে চাই, ভয়ঙ্কর ঘটনা।
ওইটা অ্যাকচুয়ালি চিটাগাংয়ের অনেক নাম করা জায়গা, সবাই চিনে ফেলবে দেখে আমি জায়গাটার নাম বলছি না। জায়গাটা মানে যে বাসাটার কথা ঘটনা বলবো সেটা একটু হিলি এরিয়াতে ঘটনাটা ঘটে। তো আমি মারুফ ভাই নামে একজন লোকের কথা বলছি। তো ওনার পুরো ফ্যামিলি ঢাকায় থাকতেন আগে, ওনাদের বিজনেসটা ঢাকা এবং চিটাগাং জুড়ে ছিল। তো ঢাকায় ওনার পড়াশোনা শেষ করে যখন চিটাগাং ইউনিভার্সিটির চান্স পান, ওনাদের গ্রামের বাড়ি যাবার পটিয়াতে, তো ওনারা যখন চিটং শহরে চলে যান তো ঢাকা থেকে মোটামুটি সবকিছু গুটিয়ে তারা চিটং এ শিফট করে, কারণ ওনার বাবা ওনাকে একা চিটং ইউনিভার্সিটিতে পড়ার কোনো ধরনের পারমিশন দেন নাই আর কি। তো ওনারা পুরো ফুল ফ্যামিলি ঢাকা থেকে চিটং চলে যায়, কারণ তাদের ব্যাকগ্রাউন্ড চিটাগাং চিটাং আর কি। তো সেই তাদের যে নিজেদের বাড়ি তারা অনেক আগে বাড়িটি বানায় আর কি। বাড়ি বানানোর পরে আসলে রাসেল ভাই পুরো বাড়িতে চাদর দিয়ে থাকে, মানে বোঝা গেছে ভিতরে সবকিছু চাদর দিয়ে থেকেছিল, মানে কাউ ভাড়াটি কাউকে ওনারা থাকতে দেন, নিজেদের মতোই বাড়িটা সাজান। তো তো যে বাড়িটার ঘটনা বলছি সেটা একটা মানে হিলি এরিয়ার মধ্যে, তো ওইটার লাস্ট মাথায় বাসাটা এবং বাসাটার সামনে একটা গেট লাগানো এবং গেটের নিচ দিয়ে আবার অনেক বাড়ি ঘর আছে আর কি। তো 2001-2 এর ঘটনা, বেশি দিন আগের না, 12-14 বছর আগের ঘটনা। তো ওনারা যখন চিটং ইউনিভার্সিটিতে ট্রান্সফার পর ওখানে চলে যান, তো উনি সপরিবারে বাসার সাথে বাসায় থাকতেন, তো ওনার কোনো ভাই বোন ছিল না, তো সময় কাটানোর জন্য কম্পিউটারটাকে বেশি প্রেফার করতো উনি। তো বাসাটা দোতলা এবং ওনাদের বাসায় কাজের মানুষ ছিল তিনজন, একটা ছেলে ছিল, ওই ছেলের মা আর একটি মেয়ে থাকতো আর কি, ওরা তিনজন এই বাসাতে থাকতো। তো বাসার স্ট্রাকচারটা এরকম, দোতলায় একটা ছোট লিভিং রুম আছে এবং ওনার বাবা মা থাকতো আর উনি একটা রুমে থাকতেন, আর নিচতলাটা হচ্ছে যে ডাইনিং স্পেস আছে ওখানে ড্রয়িং রুম আছে, বাইরের লোকজন আসলে ওখানে বসতো, আত্মীয় স্বজন আসলে বসতো এখানে। আর নিচতলে বলে রাখি, নিচতলার যে পুরো ওখানে যে সুইচ টুইচ যেসব লাইটের ওইটা আবার বাসাটা ডুপ্লেক্স, তো তো সিঁড়ির পেছনে ছিল।
আচ্ছা,
তো ঘটনার দিন চলে যাই, ঘটনার দিন রাসেল ভাই উনি আসলে মুভি দেখার অভ্যাস, আসলে ভাই বোন নাই তো মোস্টলি সময় কাটে এরকম ভাবে মুভি দেখে, সে VCR জমানা থেকে।
আচ্ছা,
তো মুভি দেখছিলেন তখন রাত 2:30 বাজে, এমন সময় তার পানি পিপাসা লাগে, তো দোতলা লাইট জ্বালিয়ে, তো আপনি যে বাসায় থাকেন রাসেল ভাই সেই বাসায় আপনি মোটামুটি সবকিছু অন্ধকারে চলতে পারবেন, আপনি পারবেন, সবাই পারবে,
আমি
জানেন জানে সবাই যে এই জায়গায় এই পজিশনে এইসব জিনিস রাখা আছে। তো দোতলা লাইট জ্বালানো ড্রয়িং রুমে, তো ওই লাইটটা আমার নিচতলা পর্যন্ত যায়, তো সেই জন্য নিচতলার লাইট জ্বালানোর জন্য বদার করে নেই উনি। তো উনি পানি খেতে যান, তো পানি খাওয়ার জন্য ফ্রিজটা খুলেন, তো ফ্রিজটা খোলার পরে একটা গোল জিনিসের পিছনে মানে
ভালো করে শুনেন কিন্তু সবাই,
চুল চুল আছে, তো চুলটা ধরে উনি কি মনে করে চুলটা ধরে টান দেন, মুখ দেখেন একটা মাথা মানে মুখ বোঝা যায় না, এই পাশে উল্টা হয়েছিল, তো তো উল্টা হয়ে থাকার কারণে ঘোরার পর পর দেখে একটা মাথা এবং ভেতর মানে ওই গলা থেকে রক্ত পড়ছে। উনি ফ্রিজটা খুব সজোরে লাগিয়ে উপরে চলে যান, তারপর মাকে ডাক দেন এবং মা বাবা সবাইকে মানে কাজের মেয়েতে পর্যন্ত সবাইকে উঠিয়ে ওই ফ্রিজটা আবারও খোলান। খোলানোর পর ফ্রিজে যেরকম ছিল সেরকম অবস্থায় আছে, সব কিছুই নেই, কিছুই নেই,
আচ্ছা
সবকিছুই নর্মাল। তো রাসেল ভাই সে আপনার তার মধ্যে কোনো ব্যাড হ্যাবিটস নাই, কিছুই নাই, তার এরকম হ্যালুসিনেশন আসার কোনো চান্স নাই, তবে সে হ্যাঁ 2-3 পর্যন্ত জাগতো, একদম যে একটু অনেক রাত পর্যন্ত জাগতো সেটাও না, সে মাঝে মধ্যে কিছু মুভি দেখার জন্য 2-3 পর্যন্ত জাগতো। তো সে এরকম এরকম অবস্থা, তো বাবা মাকে সে মানে বলে জিনিসটা, আমি এরকম মাথা দেখেছি, বাবা মা কিছু জিনিসটা সাপ কিছু জিনিস সাপোর্ট দেন আবার কিছু জিনিস সাপোর্ট দেন না, তো সে কি কনভিন্স করে মাকে কনভিন্স করে ফ্রিজটি বেঁচে মানে বিক্রি করে ফেলেন, এই ফ্রিজটা রাখবো না। তো একটা ডিপ ফ্রিজই ছিল বাসায় প্রায় এক মাস পর্যন্ত, রাসেলের কোনো সমস্যা হয় নাই, পানি টানি ডিপ ফ্রিজে রেখে বরফ করে রাখতো, পরে যখন খাওয়ার সময় লাগতো তখন এটাকে অনেক আগে নামিয়ে রাখতো, নর্মাল অবস্থা হওয়ার পর নর্মাল কন্ডিশন আসার পর পানিটা খেতো। এবার এক মাসে কষ্টটা করার পরে হঠাৎ করে রাসেল ভাই আপনি এরকম আপনার সাথে যদি ঘটতো যে আপনাকে কেউ ডাকতেছে, আপনার মা ডাকতেছে, আপনি নিশ্চয়ই যাবেন?
ডেফিনেটলি,
অবশ্যই। প্রথমে তিনি মানে ঠিক এক দেড় মাস পর বাবা ডাকলো, তো কানের মধ্যে ইয়ারফোন লাগিয়ে সে গান শুনছিল, তখন নতুন নতুন MP3 প্লেয়ার আসে, তো গান শুনতে শুনতে এক পর্যায়ে বলল কি বাবা ডাকতেছে নাকি, হঠাৎ করে দেখলো যে না, চিল্লানোর মানে চিৎকারের সাউন্ডটা মার গলার, তো মা ডাকছে, ঘড়ির দিকে তাকে রাতে 1, তো কোনো সমস্যা হলো নাকি, দরজা খুলে সে নিচে গেল, আওয়াজ আসতেছে নিচ থেকে, নিচে দেখে লাইটের সব জ্বালানো, নিচে যেয়ে দেখে মা বলে যে এই তোর জন্য নতুন ফ্রিজ নিয়ে এসছে,
মা নিয়ে এসছেন ফ্রিজ
রাতে 1।
আচ্ছা,
দেখ না ফ্রিজটা খুলে দেখ, ফ্রিজের অবস্থা কি দেখ একটু। মা তুমি রাত্রে 1 দিকে আমাকে ফ্রিজ দেখতে যাচ্ছ, কালকে সকালবেলা তো আমি দেখতে পারতাম, বলে দেখ না ফ্রিজটা দেখ। সে ফ্রিজটা খুলতেই হোরমোর করে 8-10 মাথা পড়ে গেল তার ফ্রিজের, হ্যাঁ তার শরীরের উপরে পড়ে গেল, পড়ে যাওয়ার পর ওই শরীর সহ তিনি অজ্ঞান আর তার কিছু মনে নাই। তো পরের দিন সকালবেলা তিনি মাকে জিনিসটা বললো, বলে কোথার থেকে ফ্রিজ, কই দেখ ফ্রিজ তো আমি কিনি নাই, আমি তো বাবা চিন্তা করলাম ফ্রিজ কিনবো,
মানে প্রশ্নই আসে না,
ফ্রিজ কিনি নাই, ফ্রিজ কই পেলি?
রাইট।
এরপরে অনেক ডাক্তার অনেক কবিরাজ, কবিরাজ বলতে কি ওখানকার এক হুজুরকে উনি দেখিয়েছিলেন, হুজুর বলে যে না এটার সলিউশন আমি দিতে পারবো না, এটা আপনি আমার সাথে একজন বড় হুজুরের কাছে চলেন। ওই হুজুরও ওনাকে সলিউশন দিতে পারেন না, আরেকজনের কাছে যান। তো উনি বলেন যে আপনাদের বাসায় যে কোরআন শরীফটা রাখা আছে সেই কোরআন শরীফ অনেকদিন ধরে পড়া হয় না, কষ্ট করে কোরআন শরীফটা একটু রেগুলারলি পড়বেন, ধুল জমে আছে। আপনি কেমনি বুঝলাম ওই যান আপনি দেখেন যে আসলেই কোরআন শরীফটা রাখা ছিল এবং অনেকদিন ধরে কোরআন শরীফটা পড়া হচ্ছিল না। তো বাসায় নামাজ পড়ে বা নামাজ পড়ার লোক আছে কিন্তু রাসেল ভাই কোরআন শরীফ পড়ার হয়তো কারো সময় হচ্ছিল না, তো কোরআন শরীফ পড়বেন একটু রেগুলারলি, আর অবশ্যই নামাজটাকে মিস দিবেন না, নামাজ পড়বেন সবসময়, সবসময় নামাজ পড়বেন, হুজুর এটা বলে দেন। তো সেটাই পারা বলে যে ওই নামাজ পড়ার সময় অবশ্যই ভালো করে উজু করে নামাজ পড়বেন এবং কোনো ধরনের খামখেয়ালি করবেন না, ফজরের নামাজটা রেগুলার পড়ার চেষ্টা করবেন।
আচ্ছা,
এটা বলার পর নিয়ে চলে আসে। তো এর থেকে মাস তিনেক পর কোনো সমস্যা হচ্ছিল না এবং মাঝে মধ্যে তার কাছে কিছু মনে হতো যে আমাকে কেউ রাখছে, কিন্তু সেই জিনিসটা পাত্তা দিত না, কারণ তার আগে একবার দুইবার ঘটনাটা ঘটে যায় এরকম। এবং সে ডিসিশন প্রায় মোটামুটি মা বাবার সাথে নিয়েই ফেলে যে আসলে সে আর পাশে থাকবে না, সে চিটাগং ইউনিভার্সিটিতে পড়তে চলে যাবে, মানে চিটাগং ইউনিভার্সিটির যে হোস্টেল আছে সেখানে চলে যাবে, সেখানে থাকবে না। মোটামুটি ডিসিশনের মানে অলমোস্ট নিয়ে ফেলেছে যে বাসায় থাকবো না আমি আর। তো বাবা মা বলে যে না এখন যেহেতু সমস্যা হচ্ছে না তুমি থাকো, সমস্যা কি আমাদের সাথে থাকো, কারণ বাবা মা তো একমাত্র ছিল না, কোনো ভাই বোন নাই। হঠাৎ করে ওই ঘটনার প্রায় এক দুই মাস পর হঠাৎ করে তার রাতের বেলা এরকম সে ওয়াশরুমের জন্য ওঠে, তার দেড়টা কি দুইটা বাজে। যেমন তার মোস্ট ঘটনাগুলোই রাতের বেলা রাত্রে বারোটার পর সব ঘটনায় যেগুলি ঘটেছে, উনি বাথরুমের জন্য ওঠে, উঠে বাথরুমটার দরজা খুলতেই উনি দেখেন যে একটি মাথাটা নাই, আসলে মাথাটা কোথায় উনি জানেন না, পেন্ডুলামের মতো বডিটা ঝুলছে ঠিক বাথরুমটার মাঝখানে উপরের সিলিং এ,
মাথাটা দেখা যাচ্ছে,
মাথা নাই, আরেকটা চিৎকার শোনা গেল নিচ থেকে। রাত ১০টায় ওই যে ছেলেটার কথা বলেছিলাম, বুয়ার ছেলেছে, ও কিন্তু সবার সাথে ওই বুয়ার বাচ্চা ছেলে তো 9-10 বছর মার সাথেই ঘুমায়, ওকে খুঁজে পাচ্ছে না, খুঁজে পাওয়া যাচ্ছে না। রাত ১০টার দিকে মাসাতে ঘুমাইছে কিন্তু রাত্রেবেলা ১টার পরে খুঁজে পাওয়া যাচ্ছে না।
আচ্ছা,
দারোয়ানদেরকে ডাকলো, বলেছে না তো এখানে কোনো এরকম কিছু রুখে নেই, ছেলেটাকে বেরোতে দেখে নেই। তো বলে যে খোঁজাখুঁজি করলো, কারণ বাসায় একটা মেয়ের তো রেসপন্সিবিলিটি, আপনি অবশ্যই জিনিসটাকে নর্মালি নিবেন না। পুলিশকে ডাকলো, পুলিশকে থানায় জিডি করলো এবং আশেপাশে অনেক খোঁজাখুঁজি করলো, ছেলেটাকে পাওয়া গেল না ওই দিন রাতে। তো ওর মার অবস্থা স্বাভাবিক খুবই খারাপ। পরের দিন সকালবেলা ঠিক ফজরের পর আপনার মানে ফজর হবার মানে আস্তে আস্তে আলো আসছে এমন অবস্থায় আপনার বাড়ির ঠিক পিছনে যে নারিকেল গাছটা ছিল ওইখানে ঝুলন্ত অবস্থায় ঠিক একইভাবে ওই ছেলেটার লাশটা পাওয়া যায়।
আচ্ছা,
সেখানে মাথা সহ ছেলেটাকে পাওয়া যায়, মানে গাছের মধ্যে ঝুলছে। এই দেখার পরে যখন ইন্টার কানেক্ট করলো ছেলেটা, আমি রাত্রে এই আমি কি দেখছি নাকি, আমি বুঝতেছিলাম না, মাথা তো দেখা যাচ্ছিল না, ঝুলতেছিল একটা বডি এবং বডির মধ্যে কোনো কাপড় চোপড় ছিল না, ঠিক ওই সে একইভাবে আপনার নারিকেল গাছের মধ্যে একটা বডি ঝুলছিল। এরপর তো আর কোন ধরনের ইয়া বাকি নাই রাসেল ভাই, কোন ধরনের সংকোচ নাই, বাসা ছাড়তেই হবে। এবং ফয়সালের সাথে আবার কিভাবে কিভাবে জানি কানেক্টেড হয়ে গেল, ওর আত্মীয় স্বজন সব ওই এলাকার লোকজন, তো ওনারা বাসাটা ছেড়ে দেন এবং অন্য বাসায় ভাড়া নিয়ে থাকেন, ওইটা কিন্তু ওদের নিজেদের জায়গা। এখনো পর্যন্ত রাসেল ভাই বিক্রি করার চেষ্টা করছে কিন্তু কেউ জায়গাটা হয়তো দমাদামি হচ্ছে, পছন্দ হচ্ছে, লাস্ট মোমেন্টে আর কেউ জায়গাটা নিচ্ছে না, কেউ কিনছে না, লাস্ট মোমেন্ট পর্যন্ত সবাই ব্যাক আউট করছে। তো এখনো পর্যন্ত আনসোল্ড জায়গাটা রাসেল ভাই, ওই বিল্ডিং
কোনো ধরনের কোনো মানে অগ্রগতি নাই,
ওই দুজন দারোয়ানই থাকে আর কেউ থাকে না ওই বিল্ডিং এ, এবং দারোয়ানের মধ্যে চেঞ্জ হয়েছে কিন্তু কোনো ধরনের ভাড়াটিয়া বা কাউকে ভাড়াও দিতে পারছে না, সেলও করতে পারছে না। আর শেষ করি না এখনো, তো যেটা আপনার কনক্লুশনটা এরকম যে ওই বিল্ডিংটা যখন তৈরি করে, বিল্ডিংটা যখন চারিপাশে বাঁধে তৈরি করার সময়, যেটা হচ্ছে 1998-99 দিকে, ওই বিল্ডিংটা তৈরি করার পরে আপনি যখন ওই হুজুরকে আপনার এই ঘটনার পরে তো ওনার বাবা জানতে চাচ্ছিল কেন আমি বাসা থাকতে পারলাম না, কেন এই ঝামেলাগুলো হচ্ছিল, উনি হুজুর বললেন যে ওই বাসাটা যখন বাঁধে মানে বাঁধাই করে আর কি ইসলামিক হয়েছে, তো আসরের নামাজের পরে সবাইকে মসজিদ থেকে নিয়ে এসে দোয়া করে জিনিসটাকে মানে মিলাদ করে ফার্স্ট ঢালাইটা দেয় আর কি, এরকম কিছু একটা। তো সবাই উনি বললো যে এইখানে ওই দিন 3600 জিন আটকা পড়ে যায় বাঁধাই করার সময়, ওনারা রিলিজ হতে পারে
3600 জিন
একটা বিল্ডিং এ ওই জায়গাতে। তো তাদের এইসব হটস্পট মুভমেন্টের কারণে এইসব জিনিসগুলো ওরা প্রায় লক্ষ্য
এক্সপিরিয়েন্স করছে,
এখনো কেউ থাকতে পারে না। এবং ফয়সালের সাথে ওই জিনিসটা কারণ ওর খালারা ওই এলাকার লোকজন ওই জায়গাটা ওই বিল্ডিংটা এখন আনসোল্ড।
ওকে,
এটা ছিল স্টোরি। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি দেখি যে আমাদের এস এম এস অনেকক্ষণ ধরে পড়া হয় নাই, ঐশী আমাদের এস এম এস করছেন তেজগাঁও থেকে। আচ্ছা, আপনারা একটা জিনিস আমি একটু জিজ্ঞেস করি যে আপনারা এই যে আমরা বার্থডে থেকে স্পেশাল ভূত এফ এম করলাম, সেটা কি সবাই শুনেছেন না অনেকেই মিস করেছেন আমাকে একটু জানান তো, কারণ আমি ঠিক বুঝতে পারছি না। অনেকেই আমাদের এস এম এস আমাকে রেগুলার ইমেইল করছেন এবং বলছেন যে ওই দিনের এপিসোডটি নাকি শোনেননি, ব্যাপারটা কি আমি ঠিক বুঝতে পারছি না, একটু কাইন্ডলি আমাদের এস এম এস করে জানাবেন। ডালিম আমাদের এস এম এস করছেন হাজারিবাগ থেকে, আকিল আমাদের এস এম এস করেছেন এবং তিনি বলছেন সবসময় রেকর্ড করে শুনি, খুব খারাপ কথা, রেকর্ড করে শুনলে আপনি মজা পাবেন না, এবং আমরা যেহেতু কোনো কিছু আপলোড করি না, কারা করেন আপলোড সেটাও জানি না, সুতরাং অনেক কিছু বাদ পড়তে পারে, অনেক কিছু মিস করতে পারেন আপনি, বাট লাইভ শুনলে মিস হওয়ার কোনো চান্স নেই। এবং আপনি তো এখন তো মানে যে কোনো সময় আপনি মানে আমাদের অ্যাপ দিয়েও পৃথিবীর যে কোনো জায়গা থেকে শুনতে পারেন, পৃথিবীর বাইরে অবশ্য আমার যাওয়া হয় নাই, সুতরাং ওখান থেকে শোনা যায় কিনা আই ডোন্ট নো। আমাদেরকে এমডি তারিকুল লিখেছেন যে আম ব্যাক আফটার ওয়ান মান্থ, এবং আমাদেরকে নূর মোহাম্মদ যশোর থেকে লিখেছেন সেকেন্ড স্টোরিটা দারুণ হয়েছে, এই তো এই লাস্ট উইকে মানে এই তো এই কয়েক দুই তিন দিন আগে কিন্তু আমি আপনাদের এলাকা থেকে ঘুরে আসলাম যশোর। সাগর আমাদেরকে এস এম এস করেছেন আমাদেরকে বাবু যশোর থেকে, নাইস স্টোরি। অলিভ আমাদের এস এম এস করেছেন, এবং আমি দেখতে পাচ্ছি এস এইচ ডালিম হাজারিবাগ থেকে আমাদের এস এম এস করেছেন, আহাদ আমাদের এস এম এস করেছেন মায়বেন সিং থেকে, এছাড়াও আমাদেরকে এস এম এস করেছেন দেখতে পাচ্ছি পাপড়ি ভূতের গলি থেকে, এবং তিনি বলছেন ফার্স্ট স্টোরির এলাকাটা তিনি গেস করতে পারছেন, বাট গোল্ডের যে কথাটা সেটা তিনি বুঝতে পারেননি, আর সেগুলো কোথায় জানাবেন কি মানে গোল্ডগুলো কোথায়, আই ডোন্ট নো, আমরা যদি জানতে পারি ওনার কাছে উনি এখনো আছেন আমরা জেনে নেব তাহলে। হিমেল আমাদের এস এম এস করেছেন আমাদেরকে অনিক খুলনা থেকে, 4 বছরের, এবং আজ প্রথম তিনি এস এম এস করেছেন। নেক্সট ফ্রাইডে তার MBBS অ্যাডমিশন, এবং দোয়া করতে বলেছেন, দোয়া করি আপনাকে। এবং আমাদেরকে অভি এস এম এস করেছেন আমাদেরকে রাকিব, এছাড়াও বুলবুল নারায়ণগঞ্জ থেকে এস এম এস করেছেন আমাদেরকে আদনান সিলেট থেকে, এবং আলিফ ভাইয়ের স্টোরিগুলো সবসময় বেস্ট হয় সেটা তিনি জানিয়েছেন। তন্ময় রাজেন্দ্রপুর থেকে আমাদের লিখেছেন জোস স্টোরি। এছাড়াও আমি একটা খবর আপনাদের দিতে চাই, সেটা হচ্ছে যে নেক্সট ফ্রাইডে আমরা একটা স্পেশাল এপিসোড করতে চাই, শুধুমাত্র আপনাদের পাঠানো যে সমস্ত ঘটনাগুলো রয়েছে সেই ঘটনাগুলোর অডিও ক্লিপ দিয়ে। সো আপনারা বেশি বেশি করে অডিও ক্লিপ পাঠান আমাদেরকে, এবং অবশ্যই কোয়ালিটি ভালো হতে হবে, এবং আপনি একদম মানে নিজে আগে মানে এইটুকু জিনিস আপনাকে মেক শিওর করতে হবে যে আপনি নিজের কাছে আপনি নিশ্চিত হতেই হবে আপনাকে যে আপনি খুব চমৎকার বলতে পারেন, বা আপনার আপনার লেখার চাইতে আপনি বললে জিনিসটা অনেক ভালো শোনায়, তাহলে দেখবেন যে সিলেক্টেড হয়ে গেছেন আপনি। আমাদেরকে দেখতে পাচ্ছি ফয়সাল শেখ লিখেছেন ফেসবুকে, রিয়াদ সৌদি আরাবিয়া থেকে, এবং আমাদের সাথে আছেন তিনি। আলিফ ভাইয়ের স্টোরিটা অসম লিখেছেন আমাদেরকে, তশিক আহমেদ ফেসবুকে লিখেছেন, মোহাম্মদ আশরাফুল আলম আমাদেরকে লিখেছেন আমার একটি স্টোরি আছে ভাই, চাইলে আমি পাঠাবো, আপনি পাঠাতে পারেন, আপনাকে কেউ নিষেধ করেনি। ফয়সাল শেখ আমাদের এস এম এস করেছেন, এছাড়া আমাদের এস এম এস করেছেন দেখতে পাচ্ছি আমাদেরকে মোফাজ্জল হোসেন মিনহা আমাদেরকে এস এম এস করেছেন, এবং অনেক অনেক ভয় লাগছে তা সেটা জানিয়েছেন। এস পি জেড মনির খান আমাদের এস এম এস করেছেন ফেসবুকে লিখেছেন, ফয়সাল শেখ আমাদের সাথে রয়েছেন হায়দার খন্দকার সহ আরও 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 অনেকে। এছাড়া আমাদের যে রেডিও ফুর্তির পেজটা রয়েছে, সেই রেডিও ফুর্তির পেজেও আমরা দেখতে পাচ্ছি যে শাখোয়াস হোসেন আমাদের এখানে লিখছেন দেখতে পাচ্ছি মায়াবী আখতার জুলিয়া, এছাড়াও আজব জীবন আমাদের সাথে লিখেছেন, বাকি চমৎকার নাম আপনার ফেসবুকে। এমডি মিরাজ ইসলাম আমাদের সাথে লিখেছেন, এছাড়াও আত্মাশরীফ আমাদের সাথে আছেন এখানে। তো যাই হোক, যারা আছেন তারা বেশি বেশি করে আমাদের সঙ্গে থাকুন এবং প্রতি মুহূর্তে লিখুন, এবং আমি দেখতে পাচ্ছি আমাদের দেখতে পাচ্ছি যে নিজের নাম কেউ হাসি খুশি তুমি রাখি কিনা আমি জানি না, আপনার লিখেছেন ফেসবুক নেম হচ্ছে হাসি খুশি আমি তুমি। ওকে, সো খুব ভালো লাগছে আপনার সেটা জেনে আমি অবশ্য আনন্দ পেয়েছি। আমাদেরকে স্যাড আন্দা লিভ আসিফ আমাদের লিখেছেন যে, এবং তিনি বলছেন যে বরিশালে তিনি আছেন, মাথা পুরা গরম, ভূত ফ্যাম তিনি এই মুহূর্তে মিস করছেন সেটা জানিয়েছেন তিনি। আমি যেটা বলবো যে আপনাকে একটা জিনিস বলতে পারি যে স্যাড আন্দা লিভ আপনার নামের আগে স্যাডটা উঠে ফেলুন, কারণ এটারও একটা ইম্প্যাক্ট রয়েছে কিন্তু
প্রিন্স তানভীর ইসলাম লিখেছেন যে আই এম লিসনিং। এছাড়াও হাফিজ আহমেদ জয় লিখেছেন যে ভাই রাসুল ভাই আপনারা লাইভে আসেন না কেন, লাইভে আসেন না কেন বলতে আপনি মনে হয় মিন করেছেন যে আমরা বিভিন্ন জায়গায় থেকে লাইভ করি কেন, ও করি না কেন, রাইট? সেটা কিন্তু আমরা করি। সো আমরা মাঝখানে বন্ধ রেখেছি, আবার যাবো, ডেফিনেটলি যাবো, কিছু সীমাবদ্ধতা তো আছেই, আমরা শেষ করে আবার নিশ্চয়ই আবার আমরা বেরিয়ে পড়ব আমাদেরকে। এছাড়াও এই সমস্ত প্রশ্ন আসলে মাসুম ভাইকে করবেন, আপনাদের মাসুম ভাই সমস্ত উত্তর খুব ভালো দিতে পারেন। মোহাম্মদ সজীব হোসেন আমাদের সাথে আছেন এবং আমাদের সাথে রয়েছেন আরো অনেকেই। সো যারা আছেন তারা চলে যান, যারা ফেসবুকে আসতে চান চলে যান www.facebook.com/radio.furti and www.facebook.com/bhootfm.rasel দুটো পেজে, এবং আপনি SMS করতে হলে আপনি চলে যান আপনার মোবাইলের মেসেজ অপশনে, টাইপ করুন ফুর্তি FURTI ফুর্তি space your name space your message and send it to 9840. আমরা চলে আছি একটা ছোট্ট ঘটনায়, না একটু বড়ই ঘটনা রয়েছে, এবং সেই ঘটনাটি একটা ইমেইল, এবং সেই ইমেইলটি এরকম যে, হ্যালো রাসেল ভাই, আমি সাংবাদিক রাহুল বলছি ফ্রম বরিশাল, আশা করি ভালো আছেন, পেশা ও সঙ্গত কিছু কারণে এই ঘটনার সাথে জড়িত বন্ধুদের এবং আমার ছদ্মনাম দিচ্ছি। ঘটনা ডিসেম্বরের প্রথম দিকে, তখন প্রতিদিন সন্ধ্যার পরে ঘুরতে যেতাম, বেশিরভাগ সময় আমি প্রিন্স রিচার্ড আমরা যেতাম। গত কয়েকদিন যাবত রিচার্ড ঢাকায় থাকার কারণে আমি আর প্রিন্সই ওই দিন গিয়েছি। ঘটনার দিন রাত 9:30 মধ্যে আমি আর প্রিন্স বাসার পাশে বরিশাল মেডিকেল এলাকায় ঘুরতে যাই এবং পুকুর পাড়ে বসে গল্প করতে থাকি। বলে রাখি আমাদের থেকে 50 গজের মধ্যে লাশ কাটা ঘর, এবং এটা কোনো ভয়ের ব্যাপার না, কারণ এটা আমরা ছোটবেলা থেকে দেখে আসছি। রাত তখন 10টা, আমার ফোনে একটা কল এলো, দেখে রিচার্ড কল দিয়েছে, রিসিভ করতে ওপাশ থেকে বলে উঠল রিচার্ড যে কই তোমরা? আমরা বললাম আমি তো মেডিকেলের পুকুর পাড়ে। ও থাকো আমি আসছি। আমি আর কিছু, আমাকে আর কিছু বলার সুযোগ না দিয়েই ও লাইনটা কেটে দিল। যাই হোক, রিচার্ড আসছে শুনে খুশি হয়েছিলাম। 5-7 মিনিট পর রিচার্ড আমাদের সাথে জয়েন করল। শীতের রাত, চারপাশে কুয়াশা তেমন না থাকলেও বেশ ঠান্ডা ছিল। আমি বললাম যে প্রিন্স ম্যাচটা দে, সিগারেট জ্বালাবো। প্রিন্স আমার দিকে তাকিয়ে ম্যাচটা এগিয়ে দিল এবং মাঝপথে রিচার্ড সেটা নিয়ে নিল এবং সেটা উপরে ছুঁড়ে ক্যাচ খেলতে লাগলো, মানে ক্যাচ ধরা খেলতে লাগলো। বলে রাখি রিচার্ড সিগারেট খায় না এবং সে যথেষ্ট শান্ত স্বভাবের ছেলে, তাই তার এই কাজে একটু আশ্চর্য হলো। ব্যাপারটা স্বাভাবিকভাবেই নিলাম এবং বললাম যে ম্যাচটা দাও, আমি সিগারেট জ্বালিয়ে আবার দিচ্ছি। এরপর রিচার্ডের হাত ফসকে ম্যাচটা পড়ে গেল পুকুর পাড়ে। আমরা হতাশার নিঃশ্বাস ছাড়লাম, কারণ আমাদের কাছে আর কোনো ম্যাচ নেই এবং আশেপাশে কোনো দোকানও নেই। লজ্জিত মুখে রিচার্ড বলল, সরি আমি বুঝিনি। না ঠিক আছে, ব্যাপার না, প্রিন্স বলল এবং বলল যে ওকে ওয়েট করো, আমি ম্যাচ নিয়ে আসি। না থাক, 11টা বাজে, চলো বাসার দিকে যাই। আরে না দাঁড়াও, কতদিন পর আসলাম, আর ঘন্টাখানেক থাকি, রিচার্ড বলছিল। একথা বলে রিচার্ড লাশ কাটা ঘরের দিকে হাঁটা শুরু করলো। বলে রাখি ওই দিকের দোকান থাকলেও সেটা খানিকটা দূরে, তবে এ পাশে কিছু কাছেই দোকান আছে। রিচার্ড উল্টা পথে যাচ্ছে বিধায় প্রিন্স বলল যে ওই দিকেই কেন যাও, ওইদিকে ওদিকে দোকান তো দূরে। তবে রিচার্ড উত্তর না দিয়েই চলে গেল। হঠাৎ করেই ঘন কুয়াশাতে ঢেকে গেল চারিদিক। আমরা যেখানে বসেছিলাম সেই জায়গাটা ফাঁকা থাকায় আশেপাশে অনেক দূর দেখা যাচ্ছিল। লাশ কাটা ঘর পর্যন্ত যাওয়ার পর রিচার্ডকে আর দেখা গেল না, মনে হলো ও যেন লাশ ঘরে ঢুকে গেছে। তবে আমরা ব্যাপারটা মাথায় নিলাম না, ভাবলাম কুয়াশার কারণে এমনটা হবে হয়তো। এর 5 মিনিট 10 মিনিট আধা ঘন্টা কেটে গেলেও রিচার্ড আর ফিরছে না দেখে আমি ওর নাম্বারে কল দিলাম, দেখি ওর ফোন বন্ধ। আরও কিছুক্ষণ ওয়েট করার পরও যখন রিচার্ড এলো না, তখন আমি প্রিন্সকে বললাম চল তো গিয়ে দেখি রিচার্ড আসছে না কেন, মনে হয় ওর কোনো ঝামেলাই হয়েছে, চলো। ঘটিতে তখন রাত 12টা। আমরা হেঁটে লাশ কাটা ঘরের সামনে আসতেই মেডিকেল এরিয়ার পাশেই অবস্থিত গির্জার ঘন্টাটা ঢং 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 করে কয়েকবার তিনবার বাজলো। এটাকে বলে ডেথ বেল, অর্থাৎ মৃত্যু ঘন্টা। খ্রিশ্চান কেউ মারা গেলে গির্জায় ঘন্টাটা তিনবার বাজানো হয় যাতে সবাই বুঝতে পারে কেউ মারা গেছে। আমরা একটু বিরক্ত ভাবে মুখের দিকে, মানে একে অপরের মুখের দিকে তাকালাম। বলে রাখি, সোসাইটির কেউ মারা গেলে আমরা, মানে স্থানীয় যুবকরাই কবর খুঁড়তাম, যেটা ছিল একসঙ্গে মজা এবং প্রচন্ড খাটুনির কাজ। যেহেতু কেউ একজন মারা গিয়েছে, সেহেতু আগামীকাল আমাদের সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে এবং কবর খুঁড়তে হবে। শীতকালে মাটি শক্ত এবং আবহাওয়া ঠান্ডা থাকে বলে কবর খুঁড়তে একটু বেশি খাটুনি হয়, আর সেটা ভেবেই আমরা একটু বিরক্ত হলাম। এদিকে রিচার্ডেরও দেখা নেই, তাই আমরা দ্রুত হাঁটা দিলাম। একটু পরে প্রিন্সের ফোন একটা কল এলো। ফোনটা করেছিল আমাদের আর এক বন্ধু অন্তু। আমি অন্তুর কথা না শুনেও প্রিন্সের কথা শুনছিলাম। প্রিন্স প্রথমে হ্যালো বলল, তারপর আমরা মেডিকেলের পুকুর পাড়ি, এবং শেষে বলল যে মজা করো, এই মাত্র আমাদের সাথেই ছিল। তারপর ও অজ্ঞান হয়ে গেল, আমি ঘটনার কিছুই বুঝছিলাম না, তাই অন্তুকে ফোন দিলাম। কি হয়েছে? রাত দশটার দিকে ঢাকা থেকে বরিশাল আসার পথে রোড অ্যাক্সিডেন্টে রিচার্ড মারা গেছে। একটা ধাক্কা খেলাম, তবে ওকে কিছু বুঝতে দিলাম না। একটা রিক্সা নিয়ে লাশ কাটা ঘরের সামনে প্রিন্স অজ্ঞান হয়ে গেছে। আমি আমার ফোনের কল লিস্ট চেক করলাম, তবে সেখানে দশটায় রিচার্ডের দেয়া কলের রেকর্ড ছিল না। ভাবলাম ডিলিট করা হয়ে গেছে। ওরা আসলে প্রিন্সের বাসায়, ওরা আসলে প্রিন্সকে বাসায় নিয়ে গেলাম এবং আমি শরীর খারাপের অজুহাত দেখিয়ে বাসায় চলে গেলাম। তবে প্রিন্স কেন অজ্ঞান হয়েছে সেটা কাউকে বলিনি, শুধু বললাম রিচার্ডের বাড়ি বডি আসলে আমাকে যেন খবর দেওয়া হয়। রাত তিনটায় আমাকে অন্তু ফোন করে বলল, লাশ ঘরের, রিচার্ডের বডি আনা হয়েছে, চল চলে আয়। আমি প্রিন্সের আর প্রিন্সের নাকি অনেক জ্বর, আমার কাছে সবকিছু স্বপ্নের মতো লাগছিল, কোনো কথা বলতে ইচ্ছে করছিল না। লাশ কাটা ঘরের সামনে গিয়ে দেখি প্রিন্স বাদে প্রায় সব বন্ধুরা এসেছে। আমার খুব খারাপ লাগছিল, তাই চোখে মুখে পানি দেওয়ার জন্য পুকুর পাড়ে এলাম। চোখ মুখে পানি দিয়ে মুখ মুছছি, হঠাৎ চোখ গেল পুকুরের দিকে, দেখি সেখানে আমাদের ম্যাচটা ভাসছে, যেটা রিচার্ডের হাত ফসকে পড়ে গিয়েছিল। এরপর আমার কিছু মনে নেই। প্রায় মাসখানেক জ্বরে ভোগার পর আমি আর প্রিন্স সুস্থ হই। আমি কাস্টমার কেয়ার থেকে ওই রাতের কল লিস্ট চেক করি, সেখানে রিচার্ডের কোনো কল ছিল না। পরে বন্ধুদের ওই রাতের ঘটনা বললে ওরা হেসে উড়িয়ে দেয়, শুধু হাসি না আমি, হাসি না প্রিন্স। আজও সেই রাতেও স্মৃতি, সেই রাতের স্মৃতি আমাদের তাড়িয়ে বেড়ায়। ঘটনাটা ভালো লাগলে পড়ে শোনাবেন, এটা লিখেছেন তারপরে তিনি। থ্যাংক ইউ ভেরি মাচ, চমৎকার একটা ঘটনা উপহার দেওয়ার জন্য আমাদেরকে। আমরা ছোট একটা বিরতিতে যাবো এবং আমাদের নতুন অতিথি আসবেন কিছুক্ষণের মধ্যেই। সো সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন, স্টে টিউন রেডিও ফুর্তি, অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।
যেদিন মারা যায় তার স্বামী তখন ঢাকায় থাকতেন, আমার ফুফা। তো ওই দিন আসলে এটা অজপর একটা গাঁও, যে সেখানে গ্রাম যেখানে আসলে ফ্রিজিং করার, ডেড বডি করার কোনো সুযোগ ছিল না। তো তাকে, তার লাশটাকে ওই তাদের একটা টিন শিটের ঘরে রাখা হলো, এবং আশেপাশের যারা পাড়া প্রতিবেশী, যারা নেইবার ছিল, তারা রাতে আসলে ভয়ে কেউ লাশের সাথে আসলে থাকার মতো প্রিপারেশন কারোর মধ্যে ছিল না।
আচ্ছা।
তো আমার ফুপি, সে একাই রাতের বেলা ছিল তার মেয়েটার সাথে। তো এটা লাইক অ্যারাউন্ড 3-4 সময় সে হঠাৎ করে, মানে কিছু অ্যাবনর্মাল কিছু অ্যাটিটিউড, অ্যাবনর্মাল কিছু ইনসিডেন্ট তার সাথে ঘটতে থাকলো। সে প্রথমে দেখলো যে তার পুরো ঘরটা, টিনের ঘরটা একটা কম্পন সৃষ্টি হলো, যেটা হচ্ছে যে আপনি আপনি যেটা হচ্ছে ভূমিকম্প হলে যে কম্পনটা হয়, একটা ভাইব্রেশন, অদ্ভুত একটা ভাইব্রেশন হলো। ভাইব্রেশনের পর সাথে সাথে তিনি দেখলেন যে তারই মেয়েটি, মানে লাশের সামনে দাঁড়িয়ে খিটখিট করে দাঁতগুলো কামড়াচ্ছে।
ও মাই গড,
এবং দাঁতগুলি কামড়াচ্ছে, এবং প্লাস হচ্ছে যে সে বুঝতে পারলো যে সেই প্রতিচ্ছবিটা, যে তার যে মেয়ের যে প্রতিচ্ছবিটা সে দেখছে, সে বেসিক্যালি তার মেয়ের লাশটা নিয়ে যাওয়ার জন্য আসলে দাঁত কামড়াচ্ছে। এবং এটা দেখে সে খুব জোরে শাউট করে, খুবই শাউটের, তার যে শাউটটা হলো, শাউটের কারণে তার আশেপাশের যারা নেইবাররা ছিল, নেইবাররা ঘরে চলে আসলো, এবং তারা বুঝতে পারলো যে আসলে একা এই মুহূর্তে তাকে, মানে মানবতার খাতিরেই হোক বা যে কারণেই হোক, তারা তাকে একা কোনোভাবেই ওই রুমে একা থাকতে দিল না। তারা ওই রাতেবেলা বাকি সময়টা তারা একসাথেই ছিল। এবং পরের দিন সকালবেলা তার স্বামী যখন আসলো, সকালবেলা মেয়েটা লাস্টটা 9:10 সময় দাফন করা হলো। দাফনের পরে থেকে যেটা হয়, দাফনের পর থেকে যেটা হলো যে উনি প্রায়ই তার মেয়েকে স্বপ্নে উনি দেখেন, এবং স্বপ্নে তার মেয়ে বারবার বলছে যে তোমরা তাড়াতাড়ি পুকুরটার কোনো ব্যবস্থা নাও, যাতে করে এতে কিন্তু সামনে আরো ভবিষ্যতে আরো ভয়াবহ কিছু ঘটতে পারে, এবং ভবিষ্যতে আরো কিছু এরকম সাবধান করে দিচ্ছে। সাবধানতার জন্য তাকে বারবার তাকে স্বপ্নে দেখানো হচ্ছে। এবং তার কিছুদিন পরে তার পাশের বাড়ির যে নেইবার ছিল তারও একটা বাচ্চা ছেলে একইভাবে সেম ওয়েতেই ওই পুকুরে পড়ে মারা যায়।
আচ্ছা,
এবং তারা জিনিসটা দেখে আরো সিরিয়াস হয়ে যায়, আরো ভয় পেয়ে যায়, কারণ ভবিষ্যতে এই ধরনের ঘটনা আরো ঘটতে পারে। তাই তারা পরবর্তীতে তারা পুকুরটা পুরোটা তারা মাটি চাপা দিয়ে টোটালটা
বন্ধ করে
দিল, এবং তারা পরবর্তীতে মসজিদের ইমাম ডেকে এখানে সূরা টুরা পড়ে যেটাকে মানে একটা প্রসেসে আনা হলো, যাতে করে ভবিষ্যতে যাতে
কোনো
সমস্যা জর্জরিত না হয়। এবং এর পরে যেটা হয়, তার 15-16 বছর পরে তার স্বামী হার্ট স্ট্রোকে মারা যায়। খুব একটা ন্যাচারাল একটা ডেথ ছিল। হার্ট স্ট্রোকে মারা যাওয়ার পরে তার মেয়ের পাশেই তার স্বামীকে দাফন করানো হয়। তো তার মা স্বামী মারা যাওয়ার কিছুদিন পরে বেসিক্যালি এই বলি যে তার টিন শেডের যে ঘরটা ছিল, ঘরের পাশেই তার একটা আম গাছ ছিল, এবং ওখানে নাকি খুব ভালো আম হতো। এবং বেসিক্যালি যখন আমের সিজনটা হতো, মানে আমের সিজনে আসলে নাকি ওখানে নাকি আম নাকি মানে উনি আসলে ম্যাক্সিমাম আমি কেউ না কেউ এলাকার লোকজন বা আশেপাশের লোকজন এসে নিয়ে যেত, মানে খুব বেশি আম উনি গাছে আসলে পেতেন না।
আচ্ছা,
তো উনি ফজরের একদিন ফজরের আগ দিয়ে উনি আসলে দেখতে গেলেন যে আসলে আম এখন কয়টা আছে বা কি, এবং সে দেখলেন যে আম গাছের নিচে তার স্বামী এবং তার সেই যে মেয়েটা যে মারা গেছে তারা দুজন আম গাছের নিচে দাঁড়ানো, এবং তার স্বামী বলছে তাকে যে তুমি কোনো চিন্তা করো না, আমরা এখন সবসময় তোমার সাথে আছি, যে কোনো বিপদে হোক মানে আমরা তোমাকে পাহারে দেব। এবং এটা একটা ইন্টারেস্টিং ঘটনা যে মানে মারা যাওয়ার পরেও তার স্বামী বা তার বাচ্চা মানে তার প্রতি যে ভালোবাসা যে শ্রদ্ধা এই ব্যাপারটা এখানে সবসময় একটা জিনিস কাজ করে যে তারা অলওয়েজ তার সাথে আছে। এবং এখন পর্যন্ত আজ থেকে এই ঘটনাগুলি ঘটে 20 বছর, তার স্বামী মারা যায় 16 বছর আগে, এখন পর্যন্ত তারা নাকি তাদেরকে এসে নাকি দেখে, এবং সে একই ঘরে এখনো একই গ্রামে সে এখনো একাই থাকে, কারণ তার অন্য কোনো সন্তান বা অন্য কেউ নেই।
থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক 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 ধন্যবাদ। এবং আমরা আমাদের পরবর্তী অতিথির কাছে যাব, তবে তার আগে আমরা আরেকটা ইমেইল আমরা পড়তে চাই, যে ইমেলের চাইতে আমরা আগে ঘটনা শুনে আসি, তারপরে আবার ইমেল পড়া যাবে। সো আমাদের সঙ্গে আমাদের দ্বিতীয় অতিথি আছেন, এবং তিনি অনেক মানে অনেকবার এসছেন, মাঝখানে অনেকদিন আসেননি, আজকে মনে হয় অনেকদিন পরে আসলেন। সো আমরা একটু কথা বলি তার সাথে। আপনার নামটা প্লিজ আর একটু বলবেন, এবং আমরা তারপরে কথা বলবো আপনার সাথে। জি
জি, থ্যাংক ইউ রাসেল ভাই। আসলে অনেকদিন পরেই আসলাম, যদিও ভূতের ভূমির সাথেই থাকা হয়, সবসময় শোনা হয়। তো বেসিক্যালি আমি সরাসরি স্টোরিতে চলে যাচ্ছি। আমি স্টোরিটা অ্যাকচুয়ালি কালেক্ট করেছি, এটা আমার পার্সোনাল না, এটা আমাকে খাগড়াছড়ি এক ফ্রেন্ড আমাকে চাকমা এক ফ্রেন্ড আমাকে স্টোরিটা শেয়ার করেছে, যেটা যেটা হয়েছে চিটাগাংয়ে একটা হালি শহরের 16 শহর নামে একটা জায়গায়। বাট আমি একদম ডিটেলে যাবো না কোথায় যাচ্ছে, কোথায় স্টোরিটা মানে কোথায় ঘটনাটা ঘটেছিল বা কোথায় ছিল, বাট যেহেতু সেখানে একটা কমার্শিয়াল প্লেস বা কিছু একটা হচ্ছে, একই রিসেপ্টর কিছু হচ্ছে। এনিওয়ে, তো ঘটনাটি প্রায় 8 থেকে 10 বছর আগে ঘটনা, যেটা কিছু চাকমা ছেলে তারা কিছু পড়াশোনা পারপাসে একটা মেস বা ওইরকম বাসা খুঁজছিল আর কি, যে তারা থাকবে। তো ওইভাবে আসলে ওইভাবে এখন যেরকম চিটাগাং দেখা যাচ্ছে বেশ ভালো থাকার ব্যবস্থা আছে, হয়তো ওরকমভাবে ছিল না। তো ওরা ওদের সামনে পরীক্ষাও ছিল বা ক্লাসের একটা চাপও ছিল, তো তারা যেভাবে হোক একটা বাড়ি চাচ্ছিল বা বাসা চাচ্ছিল যেখানে তারা সবাই মিলে একসাথে থাকতে পারে। তো 16 শহরে কোথাও একটা জায়গায় ওরা একটা বাসার সন্ধান পায়, যেটা হচ্ছে ছোট টিলার উপরে একটা বাসা। মানে যেটা হয় কি, পাহাড়ি এলাকায় যেমন দেখা যাচ্ছে কিছু গ্রাম নেই বা একটা পাহাড়ের পরে কিছু গ্রাম কিছু বাড়ি ঘর আছে সেরকম। তো ওটা তারা খবর পেয়ে তাদের গ্রুপটা যায় সেখানে, তার ভাড়া নিতে যায়। তো ওই ওই বাড়িতে আগে থেকেও কেউ থাকতো না বেসিক্যালি, কারণ সবাই জানতো এটা ভূতের বাড়ি বা মানে আছর করা বাড়ি, কেউ থাকতো না। তো ওরা সেই কেয়ারটেকারের সাথে কথা বলে যে আমরা বাড়িটা নিতে চাচ্ছি, আমরা পড়াশোনা করবো, আমরা আমরা স্টুডেন্ট সবাই। তো কেয়ারটেকার আসলে জিনিসটাকে মানে মানে খুব মানে খুব হ্যাপিভাবে নেয়নি যে আপনারা থাকবেন বা এসে, শুধু একটা কথাই বলেছিল যে আপনারা তো 5-6 জন থাকবেন, সমস্যা হবে না, থাকেন, দেখা যাক বাকিটা। তো তারা মোটামুটি মাসের প্রথম দিকে কোনো এক দিনে তারা উঠে গেল সেই বাড়িতে, সবাই মিলে উঠলো। ওঠার পরে রুম ছিল 3-4টা রুম রুম ছিল, আমি একটু বর্ণনা দিয়ে নিচ্ছি যে বাসাটা এরকম ছিল যে 3-4টা মতো ছোট ছোট রুমের মতো ছিল, পেছনে একটা বারান্দা, বারান্দাটা ছিল আপনার অনেকটা খাদের উপরে আর কি, যেটা হয় যে গাছে গুড়ি বা বাঁশ দিয়ে তৈরি এই টাইপের আর কি। আর টয়লেটটা ছিল একটু সামনে, একটু পাশে সামনে ছিল, এটা ছিল না। তো তারা যথারীতি এসে যে যার মতো ঘর গোছালো, বই খাতাগুলো গোছালো, জামা কাপড়গুলো গোছালো, সে যার মতো গুছিয়ে টুছিয়ে হয়তো মোটামুটি দুপুর গড়িয়ে যাচ্ছিল আর কি। তো যেহেতু রান্নাবান্নার ব্যবস্থা করা হয়নি সেভাবে, তো তারা সবাই প্ল্যান করলো ঠিক আছে বাইরে থেকে খেয়ে আসি। তো সেইভাবে তারা আস্তে আস্তে গুজগাজ করে, তো ওদের মধ্যে অসীম চাকমা নামে একটা ছেলে ছিল, সে মোটামুটি সবসময় খুব ফানি, সবসময় ফান করতে পছন্দ করে বা দুষ্টুমি করতে পছন্দ করে। তো তাকে বললো যে তুই রুম টুম তালা দিয়ে আয়, আমরা নিচে নামছি, একটু নিচে নামতে হয় সিঁড়ি দিয়ে, একটু ছোট ছোট সিঁড়ি, মাটির সিঁড়ি মতো আছে, এগুলো নিচে নামতে হয়। তো তারা নিচে নামার, নিচে গিয়ে 10-15 মিনিট লাগে যেতে, সামনে একটা ছোট বাজারের মতো এখানে হোটেল টোটেল আছে। তো তারা সেখানে গেল, হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করতে করতে হয় না যে ম্যানেজারের সাথে ইন্টিমেসি হয় যে কোথায় আসছেন, নতুন দেখলাম আপনারা কোথায় আসছেন। তো তারা বললো যে আমরা সামনে যে টিলা আছে ওই টিলাতে একটা বাড়ি আছে, ওই বাড়িতে ভাড়া নিতে ভাড়া আসছি, আজকেই প্রথম উঠলাম, আমরা সবাই স্টুডেন্ট। তো ম্যানেজার বললো যে আপনারা বাড়ি খুঁজে পান নাই, এই বাড়িতে উঠলেন? তো একজন এক মধ্যে একজন জিজ্ঞেস করলো কি কেন কোনো প্রবলেম, চোর ডাকাতে কোনো ভয়? বললো যে চোর ডাকাত হলে তো ভাই ধরা যায়, কিন্তু অনেক কিছু আছে যেগুলো ধরা যায় না, এনিওয়ে সমস্যা হবে না, থাকেন, 4-5 জন আছেন, কিচ্ছু হবে না। তো একটা কথা দেখা যাচ্ছে কেয়ারটেকার বললো 4-5 জন আছেন, কিচ্ছু হবে না, উনিও বললেন
উনি সেম কথা বলছেন,
বললেন যে কিচ্ছু হবে না। তো খাওয়া দাওয়া শেষে তারা তারা পৌঁছলো তাদের বাড়িতে, পৌঁছে গিয়ে দেখে তারা যেভাবে ঘরটা গোছানো ছিল, বই খাতা বা কাপড় চোপড়
জিনিসপত্র যেভাবে ছিল আর কি
গোছানো ছিল, ঠিক উল্টো ভাবে যা একদম নোংরা অবস্থায় অগোছালো অবস্থায় বই ছিঁড়ার মানে বই কেউ ছুঁড়ে ফেললে ফেলে দিলে যেরকম হয়, বা তাদের হাঁড়ি পাতিল নিচে ব্যাগ টেক অগোছালো মনে কিছু একটা হয়েছে, বাট কোনো মিসিং নাই, কোনো কিছু নাই যে কোনো কিছু চুরি হয়েছে তা না। তো সবাই দোষ দিল যে নিশ্চয়ই অসীম চাকমার কথা, যে তুই নিশ্চয়ই কাজটা করেছিস, কারণ তুই এই কাজটা তুই তুই ছাড়া কেউ করবে না। সে যতই বলে যে না ভাই আমি করি নাই, কিচ্ছু করি না, আমি জাস্ট তালা তালা দিয়ে এসেছি। তো যাই হোক দোষটা তার ঘাড়েই পড়লো, তো সেও কিছু এটা দিয়ে করলো না। তো সারাটা দিন তারা যখন গোলগাস করছিল বা মোটামুটি খুব টায়ার্ড ছিল, যেহেতু তারা মোটামুটি দুপুরে খাওয়া দাওয়া শেষ, তো ওইভাবে আর কাজ টাজ না করে ঘুমিয়ে গেল, সবাই ঘুমিয়ে গেল। তো ওই ছেলে যে চাকমা ছেলেটা অসীম চাকমা, সেই মোটামুটি সজাগ ছিল, ওর একটা অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে, মোটামুটি কাজ নিয়ে ব্যস্ত ছিল, সে একটা কোনায় একটা ঘরে এসে তার স্টাডি করতে বসে গেল। তো সন্ধ্যা হই হই মোটামুটি ওরকম একটা টাইমে, তো সে স্পষ্ট শুনতে পেল যে তার পাশে যে বারান্দা, যে বারান্দাটা পেছনে পেছনে বারান্দার ব্যাকগ্রাউন্ডটা একটু বলো, বারান্দার পেছনে আবার একটা বেশ জঙ্গলা টাইপের প্লাস ছোট ছোট টিলা আর কয়েকটা আছে, বেশ ভালো একটা জঙ্গল, বড় ধরনের একটা জঙ্গল টাইপের। ওইখানে দেখলো যে একটা দৌড়ের একটা মানে কিছুটা দৌড়ে যাচ্ছে মনে হচ্ছে, বাট ছোট বাচ্চারা দৌড়ে গেলে যেরকম মনে হয় সেরকম একটা দৌড়ে যাচ্ছে এরকম কিছু একটা। তো সে দরজাটা খুলে বললো কে, তাকে দেখে যে কেউ নেই, কিচ্ছু নেই। তো দরজাটা মোটামুটি আজানো ছিল, মানে একটু বেরানো ছিল, তো ভেতরে এসে সে আবার তার স্টাডি করতে বসলো। তখনও সন্ধ্যার আজান হয়নি বা ওই টাইমে আর কি, যে সন্ধ্যা হয়ে আবার সেই দৌড়ের শব্দ, ধাপ 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 শব্দ। তো সে এবার করলো কি যে বেরানো দরজা থেকে হালকা করে তাকিয়ে দেখে দরজার সরি বারান্দার কোনায় একটা 5-6 বছরের মেয়ে দাঁড়িয়ে আছে, অদ্ভুত ভাবে একটা মেয়ে। সবচেয়ে বড় অদ্ভুত ব্যাপার হচ্ছে যে ওই মেয়ের চুলগুলি লম্বা ছিল, এত লম্বা, পা অব্দি লম্বা চুল, বড় বড় চুল, এবং তার দিকে এমন ভাবে তাকিয়ে আছে যে মনে হচ্ছে রেগে আছে, আবার একটা মানে একটা মানে তার দিকে মানে একটা ওইরকম দৃষ্টি যে তার মানে এখানে তাকে সহ্য হচ্ছে না, এখানে আসা ঠিক হয় নাই। তো সে ভেতর থেকে মানে কে কে বলে দরজাটা আবার খুলে সে বারান্দায় বেরিয়ে আসলো। তো আশ্চর্যের ব্যাপার হচ্ছে কেউ নেই, ঠিক এই মুহূর্তে কেউই নেই। তো ও যখন কে কে বললো বা শব্দ করলো, আশেপাশে যারা ছিল ফ্রেন্ড যারা ছিল সবাই মোটামুটি উঠে গেছে যে কি ব্যাপার, কি রে কি হয়েছে তোর, এর মধ্যে আবার কি শুরু করলি। তো বললো যে দোস্ত এই ঘটনা, আমি তো দেখলাম একটা মেয়ে এত লম্বা লম্বা চুল একটা বারান্দা কোনা দাঁড়িয়ে আছে এই সেই সেই। তো সে বললো সে ফ্রেন্ড চাপাবাজি করা জায়গা পাস না, এই ফালতু আলাপ তুই আগেও এরকম করছিস এই সেই, ব্যাপারটা গুরুত্ব দেয়নি। তো ওদের মাঝে একজন বড় ভাই ছিল যিনি মোটামুটি টিম লিডার বলা যায় বা মেসে হয় না যে একটা বড় ভাই থাকে যে ভাড়া ইসে করে, ওই টাইপের একজন ছিল। তো সে একটা কোন একটা রুম সে একাই নিয়েছিল, সে একটু বলেছিল আমি কিছুদিন থাকবো একা, দেন এটাকে আস্তে আস্তে আমরা পরবর্তী সবাই একসাথে ই করব। তো সে যখন রাতে তখন বাজে রাত 9টা কি 9টা 10টা বাজে, তখন সে দাঁত ব্রাশ করতে করতে সে বারান্দায় যায়, বারান্দায় গিয়ে দাঁত ব্রাশ করে দাঁত ওইখান থেকে দাঁত দাঁত ব্রাশ টাশ করে সে ঘরে আসে। ঘরে এসে মশারি টশারি খাটিয়ে মোটামুটি ঘুমানোর প্রস্তুতি নিবে, ঠিক এই মুহূর্তে ঠাপ করে জানলাটা খুলে গেল। জানলা খোলার সাথে সাথেই বিকট পচা একটা গন্ধ, মানে এত দুর্গন্ধ যে কোত্থেকে আসবে, বাহির থেকে এমন না যে প্রচন্ড বাতাস ছিল বা বাহিরে আশেপাশে কিছু আছে যে মানে কিছু দুর্গন্ধ যেটা আসতে পারে সেই টাইপের না, একটা অদ্ভুত টাইপের দুর্গন্ধ। তো জানলাটা সে ক্লোজ করে দিয়ে সে স্পষ্ট বুঝতে পারলো যে সে যখন বিছানায় গেল বা মশার নিচে গেল, সে স্পষ্ট বুঝতে পারলো যে কিছু একটা আছে ভেতরে, কিছু একটা ঘুরছে, কিছু একটা মানে তার সামনে মুভমেন্ট হচ্ছে, কিছু একটা সে বুঝতে পারছে। তো সে আর ঘুমোতে যায়নি, চুপচাপ শুয়ে আছে, চুপচাপ জিনিসটা অবজার্ভ করতে চেষ্টা করছে ঘটনাটা কি, কেন এরকম হচ্ছে। তো এরকম অবজার্ভ করতে করতে প্রায় আধা ঘন্টা ঘন্টাখানিক পরে সে বেরিয়ে আসলো, বেরিয়ে বারান্দায় এসে চিন্তা করলো যে না এভাবে হয় না, আমি তো মোটামুটি ভয় আলটিমেটলি সে এসে ভয় পাচ্ছিল ঘটনাটা কি, কারণ কেউ একটা সে বুঝতে পারছে কেউ একটা প্রেজেন্স কিছু একটা আছে। তো সে বারান্দা আসার পরে পাশের রুমে নক নক করে, পাশে যে তার রুমমেটগুলি ছিল ওদের নক করে, তো ওর মধ্যে একটা ছেলে বের হয়ে আসে, দাদা কি হয়েছে আপনার, বলো যে না কিছু না আসলে মশা ডিস্টার্ব করছে গরম, আর বড় কথা খিদাও পেয়েছে, কিছু আসে নাকি দেখ বিস্কিট টিস্কিট থাকে খাই, আমার আসলে একা একা ইয়ে লাগছে। তো ওকে সরি আমি এর মধ্যে একটু কথা বলতে ভুলে গেছি, আমি একটু একটু ব্যাকে আসছি, সেটা হচ্ছে সে ওয়াশরুমে যাবে, সে যেহেতু ওয়াশরুমটা একটু বাইরে যেটা আমি বলছিলাম ওয়াশরুমটা বাইরে, তো ওয়াশরুমে যখন যায় তখন সে একটা অদ্ভুত ব্যাপার দেখে, সেটা হচ্ছে যে একটা ছোট্ট মানে দুটো ছোট্ট পা ওয়াশরুমের উপরে ঝুলছে, মানে ঝুলছে মানে এমন ভাবে ঝুলছে জিনিসটা যে মানে ছোট বাচ্চারা হয় না যে চেয়ারে বা টেবিলে বসলে ছোট বাচ্চার পা ধুলালে যেরকম হয় সেরকম ঝুলছে, এটা সে প্রচন্ড রকমের ভয় পায় যে জিনিসটা কি, তাহলে কি জিনিসটা। তো ওই ফ্রেন্ডের সাথে যখন আসলো যে বললো খিদে পেয়েছে বা তার সাথে, তো তাকে নিয়ে সে একটু সামনে গেল, সামনে গিয়ে বললো চল ওয়াশরুমে যাই, ওয়াশরুমে গিয়ে আস্তে আস্তে আমরা ঘুমিয়ে যাই। তো এবার যেটা হয়েছে তার সাথে না, এবার হয়েছে তার ফ্রেন্ডের সাথে, তার ফ্রেন্ড সামনে গিয়ে দেখে সে যে যেটা দেখে সে গিয়ে চিৎকার দিয়ে ওটা দাদা এটা কি দেখলাম, বলে কি বলে দাদা আমি তো দেখলাম যে আমার মনে হয়েছে ওয়াশরুমের উপরে একটা ছোট্ট বাচ্চা লম্বা লম্বা চুল দাঁড়িয়ে আছে। কি বলছিস তুই, তো ঘরে চলে আসছে সবাই চলে আসছে, তো সে তো অলরেডি বুঝে গেছে যে ঘটনা কি, তার সাথে একটা ঘটনা ঘটেছে সকাল দুপুর দিকেও একটা ঘটনা ঘটেছে, তারা সবাই মিলে চলে আসে তার রুমে একসাথে জড়ো হয়ে জিনিসটা নিয়ে একটু ডিসকাস করছিল, তখন শুরু হয় একটা ঘটনা। ঘটনা শুরু হয় এরকম যে প্রচন্ড বাহির থেকে শব্দ, তারপরে যে ঘন্টি টাইপের আওয়াজ বাহির থেকে, মনে হচ্ছে যে টর্নেডো হচ্ছে এরকম একটা ঝড়ের মতো আওয়াজ। তো অনেক এরকম হয়ে যাওয়ার পরে মোটামুটি ভোরের দিকে এই জিনিসটা শেষ হয়, মোটামুটি এই তাণ্ডবটা শেষ হয়ে যায়। তো পরদিন কেয়ারটেকারকে বলে, কেয়ারটেকার একজন তান্ত্রিক নিয়ে আসে, তান্ত্রিক নিয়ে এসে এটা তারা মোটামুটি বাড়িতে বসায়। তো তান্ত্রিক যেটা বলে যে এটা আসলে অনেক পুরনো ইয়ে, এখানে কিছু অতৃপ্ত তাদের ভাষায় অতৃপ্ত আত্মা আছে বা এবং তাদের বংশগতভাবে অনেক দিন ধরে এখানে আছে, তো এটাকে আসলে উদ্ধার মানে এটাকে মানে ম্যানেজ করার মতো একটা স্কোপ নেই, তো উনি আরেকজনকে নিয়ে আসে, দেন এটাকে মোটামুটি একটু সলভের দিকে নিয়ে যায়। তো এরপরে পরে অনেকদিন ঘটনা এরপরে ওইরকম কোথাও ঘটেনি, তো রিসেন্টলি শোনা যাচ্ছে যে এখানে কিছু একটা হচ্ছে, যেটা আমি প্রথমেই বললাম যে একটা কিছু টাইপের হচ্ছে যেটা আমাদের মানুষ থাকবে বা রিসোর্ট টাইপ হতে পারে আর কি। সো আমি ওইভাবে ডিটেইল দিয়েছি।
আমি রাসেল আছি সাথে, আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা, এবং আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ফুড এফএম এ। এবং দেখতে পাচ্ছি যে আপনারা অসংখ্য মানুষ যারা আমাদের সাথে আছেন, শুনছেন আমাদেরকে, এবং আপনারা লাইক দিচ্ছেন, কমেন্ট করছেন আমাদের পোস্টগুলোতে। ফেসবুকে দুটো পোস্ট রয়েছে, www.facebook.com/radiofoodie and www.facebook.com/bhootfm.rasel। ভাইয়া, এই শীতে কিন্তু আরো ভয়ঙ্কর ঘটনা শুনতে চাই। আমাদের এখানে লিখেছেন ইফতেখার, ফেসবুকে লিখেছেন, হ্যাঁ আমরা তো সবসময় ট্রাই করি, বাট মানে এখানে আসলে আমাদের কিছু করার নেই। যদি ঘটনা ভালো না আসে, যদি সেরকম আরো ভয়ঙ্কর ঘটনা আসে, তাহলে ডেফিনেটলি আপনারা পেয়ে যাবেন, আর না হলে আমাদের ওয়েট করতে হবে, ঠিক যেভাবে আপনারা ওয়েট করছেন। জোসেফ জাকুদ্দিন আমাদের SMS করেছেন এবং আমাদেরকে তিনি বলছে যে গা ঝিমঝিম। আচ্ছা আচ্ছা, যে রাসেল ভাই কি ফটো আপলোড দিয়েছেন, দেখলে গা ঝিমঝিম করে। ওকে, আমাদের যে ফুর্তি যে পেজটা আছে সেই পেজের ফটোর কথা তিনি বলছেন। এছাড়া আমি দেখতে পাচ্ছি আসমা আখতার চঞ্চল আমাদের সাথে রয়েছেন, আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি মোহাম্মদ হাফিজ, জয়, শুভ সাহা, এছাড়াও তানভীর আমাদের সাথে রয়েছেন, আমাদের সাথে রয়েছেন এস কে হাসান, সৌরভ মুজাহিদ, তারপরে রয়েছেন দেখতে পাচ্ছি তারেক হাসান মনির, ইভান শাকিব, তানিয়া আখতার, তারেক হাসান, লতিকা, লতা, আশরাফ, আরাফাত, আরাফাত বাপ্পি, নীল আকাশ, এছাড়াও আমাদের সাথে রয়েছেন রাজু, এম ডি মাহবুব, এম বি পাভেল, প্রিন্স, আলভি, সঞ্জিদ, সানোয়ার সহ আরো অনেকে। আমাদের যে ভূত এফএমের পেজ রয়েছে সেখানে দেখতে পাচ্ছি আমরা যে অনেকে লিখছেন আমাদেরকে এখানে, এবং এই মুহূর্তে আমাদের এই আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি রহমান হাসান, এছাড়াও মারুফ গাজী আমাদের সাথে রয়েছেন, আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি এছাড়াও এই মুহূর্তে বাবু ইসলাম, তাছাড়াও জিলান হাসনাত, কিয়াস, এছাড়াও আমাদের সাথে রয়েছে দেখতে পাচ্ছি শাম্মু, আমাদের সাথে আছেন ফয়সাল শেখ, মোহাম্মদ আশরাফুল আলম, সুলতান, এছাড়াও সুলতান, তারপরে রয়েছেন দেখতে পাচ্ছি সুজন, এছাড়াও আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি শাহেদ, আছেন প্রিন্স, আছেন আরো অনেকেই। আমরা চলে যাব একটা ঘটনায়, যে ঘটনাটি আমাদের ইমেইল করে পাঠিয়েছেন একজন, আমরা সেটা শোনা পড়ে শোনাতে চাই আপনাদের কাছে। আর সেটি হচ্ছে যে, হ্যালো রাসেল ভাই, আমি সৌদি আরব থেকে ইদানিং গল্পগুলো কেমন যেন হয়ে যাচ্ছে, কেমন যেন জমছে না। ফার্স্ট অফ অল, এগুলো কোনো গল্প না, এগুলো প্রত্যেকটাই ঘটনা। এবং তারপরে তিনি লিখেছেন যে, আমি সবসময় অনুষ্ঠান শুনি, থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের অনুষ্ঠান শোনার জন্য। যাই হোক, কণ্ঠ ভালো না, তাছাড়া আমি খুব দ্রুত কথা বলি, আমি বললে অনেকেই বুঝবে না, তাই আমি চাই আপনা আমার হয়ে আপনি পড়ে শোনান। তারপরে তিনি একটা ঘটনা পাঠিয়েছেন এবং জমছে না বলেই তিনি যেহেতু ঘটনা পাঠিয়েছেন, আশা করছি তার ঘটনা অনেক ভালো হবে। সো ঘটনাটা আমি পড়ব। 1991 সাল, আমাদের গ্রামে মসজিদের পাশে একটা মাটির ঘর ছিল, এল টাইপ, ওটাতে বাচ্চারা নামাজ, কুরআন, সূরা শিখতে যেত। আমাদের এলাকায় একটি স্বনামধন্য মাদ্রাসা ছিল এবং এটা একটা কুমিল্লার বাজারের কাছে, অনেক দূর দূরান্ত থেকে, কুমিল্লার নিমসার বাজারের কাছে অনেক দূর দূরান্ত থেকে ওই মাদ্রাসায় ছেলেরা পড়তে আসত। এর আশেপাশের গ্রামের লজিং থাকত। এই সুবাদে ভাইস প্রিন্সিপাল হুজুর একজন ছাত্রকে আমাদের গ্রামের সেই সূরা নামাজ শেখানোর মাদ্রাসায় নিয়োগ দেন, যাতে সামান্য বেতনে সে তার পড়ার খরচ চালাতে পারে, আর লজিং হিসেবে আমাদের বাড়িতে থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়। তো তারপর তিনি লিখছেন, ঠিক যেভাবে সেইভাবেই পড়ছি, যে হুজুর সকালে আমাদের গ্রামের ছেলে মেয়েদের মাদ্রাসায় কোরআন নামাজ শিক্ষা দিতেন, তারপর নিজের মাদ্রাসায় পড়তে যেতেন। আমাদের বাড়িতে লোকজন নেই, বিশাল বাড়ি, তাই হুজুর বাইরের ঘরে থাকতেন। হুজুরকে ছাত্র বললে ভুল হবে, সেই সময় অনেক বয়সে ছেলেরা মাদ্রাসায় পড়তে আসত। আসলে মাদ্রাসা লাইনে আসার আগে হেফজো, কারিয়ানা সব আরো অনেক কিছু শেষ করে পরে উনি মাদ্রাসা লাইনে এসেছিলেন। এত কিছু করতে করতে যখন তিনি দাখিল ধরেন তার বয়স 30 না হলেও কাছাকাছি ছিল, দেখতেও বয়সের ছাপ দেখেও বা বয়সের ছাপ বোঝা যেত, সুঠাম দেহের অধিকারী ছিলেন। শীতের রাতে আমাদের এলাকায় কুস্তি খেলা হতো, গোপনে গোপনে দূরে গিয়ে কুস্তি দেখতেন। তখন রমজান মাস, মসজিদের কিছু দূরে ছিল বলে আমাদের ঘরে ঘর বাড়িরও প্রতিবেশীরা মিলে তারাবির নামাজ পড়ত। নামাজ পড়াতেন আমাদের সেই হুজুর। একদিন তিনি আমাদের গ্রাম থেকে 6 কিলোমিটার দূরে কমলাপুর নামক গ্রামে এক আত্মীয়র বাড়ি যাবেন কোনো একটা কাজে, তাই তারাবি পড়া শেষ করেই সাইকেল আর টর্চ নিয়ে বেরুলেন। এমনিতেই এদিক ওদিক দাওয়াত খেতে হুজুররা অনেক সময় অনেক দিকে যেতেন। হুজুরের আবার এক বাড়িতে সাহরির দাওয়াত ছিল, তাই কাজ শেষে আবার ফিরে আসবেন, এমন করে এমন একটা ব্যাপার। এবং এমনিতে আমাদের গ্রামে থেকে হুজুররা মাদ্রাসায় 6 কিলোমিটার, মাদ্রাসা হুজুরের মাদ্রাসা 6 কিলোমিটার ছিল, সাইক্লিং সব সময় করতে হতো হুজুরকে, আর এলাকার সব অলিগলি রাস্তাঘাট চেনা ছিল। হুজুর প্রায় 6 কিলোমিটার দূরের আত্মীয়র বাড়িতে যেতেন। যাওয়ার সময় উনি আমাদের বাড়ির দক্ষিণ দিকের রাস্তায় গেলেন এবং পূর্ণিমা রাত ছিল ওই দিন, এবং আমি আবার একটু পড়ার চেষ্টা করছি, জিনিসটা হারিয়ে গেল আমার কাছে এই মুহূর্তে। আচ্ছা আচ্ছা, তিনি যেটা লিখছেন আমরা দেখতে পাচ্ছি যে, এক মিনিট, এক সেকেন্ড, আমি একটু বের করে নেই, আবার দেখে দেখে পড়ছিলাম, হঠাৎ করেই জিনিসটা সরে গেছে। তো যাই হোক, তিনি বলছেন যে তখন রমজান মাস এবং হাতে এবং তিনি তারাবির নামাজ পড়তেন। তো আমরা সে হুজুর টর্চ নিয়ে বেরুলেন এমনি। আচ্ছা, যাই হোক, যাওয়ার সময় উনি আমাদের বাড়ির দক্ষিণ দিকে রাস্তা দিয়ে গেলেন। পূর্ণিমা রাত ছিল, ওই রাস্তা ছিল শুনশান, চারপাশে কোনো বাড়ি ঘর নেই, রাতে ওই রাস্তায় কেউ চলাফেরা করতো না, ডাকাতি হতো বলে। যাই হোক, হুজুরের ভাষ্য মতে তিনি 11:30 সময় আত্মীয়ের বাড়িতে পৌঁছেছিলেন। যাওয়ার সময় ওই একই গ্রামের কিছু আগে বাজারে দোকানগুলো খোলা ছিল দেখেছিলেন, ওখানে কাজ শেষে তাকে থাকতে বলা হয়েছিল, কিন্তু সেহেরির দাওয়াত ছিল বলে উনি ঠিক 12:30 ওখান থেকে রওনা দেন। আসার সময় দেখেন বাজারের দোকানগুলো বন্ধ হয়ে গেছে। একটু পরে ওনার সাইকেলটা রাস্তা থেকে কিছুটা ছিটকে একটু সাইডে সরে যায়। উনি নেমে দেখেন একটা পানি ড্রেনে পড়েছে চাকা। উনি ওখান থেকে সরিয়ে আবার সাইকেলটা উঠালেন, কিন্তু সাইকেল খুবই ভারী। হুজুর ভাবলেন ড্রেনে পড়ে হয়তো চাকা বাঁকা হয়ে গেছে, তাই এমন নেমে চাকা ঘোরালেন, কিন্তু না, চাকার কিছু সাথেই বাজছে না, তার হাতের টর্চটাও জ্বলছে না। ভাবলেন ব্যাটারি শেষ, কিন্তু বাজারের দোকানগুলো তো বন্ধ, অন্য কিছু ভাবেননি। তবে আসার সময় রাস্তা দিয়ে এসেছিলেন, এটা দিয়ে না এসে আবার অন্য রাস্তা দিয়ে যাবেন ঠিক করলেন। ভাবলেন আসার সময় চারিদিকে মানুষজন ছিল, এখানে কেউ নেই, শুনশান রাস্তা, হয়তো ডাকাতি হতে পারে, তাই বাড়িঘর আশেপাশে সেই রাস্তাটি বেছে নিলেন। বাড়িঘর কোথাও কোথাও রাস্তার পাশেই ছিল, আবার কিছু কিছু পথ ফাঁকাও ছিল। হুজুর তখন এত সব ভাবেননি, সাইকেল নিয়ে কিছু দূর আসার পরে তার হর আবার হালকা মনে হলো, চলছে ভালোই, টর্চও জ্বলছে। আর একটু আসার পরই একটা মসজিদের পাশে একটা লাশের খাট দেখতে পেলেন, সেই লাশটা কাপড় দিয়ে ঢাকা, চারজন দাঁড়িয়েওয়ালা লোক সেখানে দাঁড়িয়ে আছেন। তিনি এরকমই একটা দৃশ্য দেখলেন এবং হুজুর ভাবলেন যে এত রাত্রে কে হয়তো মারা গেছে হয়তো কেউ, এবং কিন্তু জানা যায় মাত্র চারজন কেন জানা যায়। উনি সাইকেল থেকে নেমে সালাম দিয়ে আসতে চাইলেন, তখনই ওই লোকগুলো ভারী কণ্ঠে বলল, দাঁড়াও, জানাজা পড়িয়ে যাও। মসজিদ ছিল রাস্তার পাশে, ওখানে কোনো বাড়িঘর না থাকায় কিছুটা দূরে বাড়িঘর ছিল। হুজুর প্রথমে সন্দেহ করলেন যে জানাজার কোনো লোক নেই, মাত্র চারজন, আর জানাজা পড়তে বলা হচ্ছে কেন। হঠাৎ খেয়াল হলো জানাজা পড়াতে বলা মানে অনেক সময় অনেক ঝামেলায় পড়ে যাওয়া, অনেক সময় এরকম হয় যে নিজের জানাজা পড়ে ফেলা অর্থাৎ মৃত্যু নিশ্চিত, এরকম অনেক কিছু তার মাথায় আসছিল। কখনো কখনো কোনো মুসলিম জিন কোনো মুসলিমকে কোনো কারণে হত্যা করলে নাকি জানাজা পড়ে, এমন তিনি শুনেছিলেন কোথাও। আর তখনই তিনি বুঝে ফেললেন তিনি বিপদে পড়েছেন, এরা সাধারণ মানুষ না। উনি চলে যেতে চাইলেন, কিন্তু সাইকেল কেউ ধরে আছে, এমন সময় হতে পারে কোনো বাড়ি থেকে কোনো মানুষের আওয়াজ এলো, লোকগুলো সঙ্গে সঙ্গে ভ্যানিশ হয়ে গেল, কিন্তু কথা বলছে ওরা। হুজুর বুদ্ধি করে বললেন, আমার উঁচু নেই, আমি জানাজা পড়াতে পারবো না। ওরা বলল, ওই যে পুকুর, ওটাতে উঁচু করো। তো তিনি যেটা করলেন যে হুজুর ভয় পেলেন পুকুরে নামলে যদি পানিতে চুবিয়ে মারে, তাই তিনি বললেন যে আমি পারবো না জানাজা পড়াতে। মনে হলো ওরা খেপে গেল রাজ এবং তারা রাগী কণ্ঠে বলল যে জানাজা না পড়ে তাই সে হুজুর যেতে পারবেন না। এবং হুজুর তখন চিৎকার দেওয়া শুরু করেন এবং তিনি ভাবলেন যে এত জোরে চিৎকার করলে হয়তো আশেপাশের মানুষ শুনতে পাবে, কিন্তু কেউ এলো না। এবং তিনি চিৎকার করে করে যে কথাগুলো বলছেন যে আমার ওজু নেই বা এই টাইপের কথাগুলো চিৎকার করে করে বলতে শুরু করেন। এবার ওরা বলল যে এবং তিনি দেখলেন যে ঠিক ওই মুহূর্তে তিনি দেখলেন যে তার হাতের টর্চটাও জ্বলছে না। এবং তিনি এবার যেটা করলেন সেটা হচ্ছে যে এবার তাকে বলল যে কি ভুল করেছিস বলবো না, যা ছেড়ে দিলাম, পেছনের দিকে তাকাবি না, সোজা চলে যা। অর্থাৎ হুজুর কোনো ভুল করেছিলেন এটা হুজুর এই মুহূর্তে তিনি বুঝতে পারলেন। হুজুর না তাকিয়ে সোজা সামনের দিকে সাইকেল চালাতে লাগলেন, সাইকেল ও টর্চ সবকিছু জ্বলছে এবং মনে মনে দোয়া দুরুদ পড়তে পড়তে তিনি যেতে লাগলেন। ঘড়িতে সময় দেখতে দুইটা বাজে। এবার উনি একটা ফাঁকা জায়গায় এলেন, আশেপাশে বাড়ি নেই, দূরে বাড়ি ঘর আছে, একটা লাশ পড়ে আছে আবারও কাফনে ঢাকা। রাস্তাটি কাবিলা কালীর বাজারের রাস্তা, উত্তর দক্ষিণ, আর লাশ পুরো রাস্তা জুড়ে পূর্ব পশ্চিমে পড়ে আছে। উনি বুঝলেন যে তারা পিছু ছাড়েনি এবং তখন মিথ্যে বলে এখানে এনেছে এবং ওখানে বাড়িঘর ছিল, এখন কোনো মানুষজন নেই, তাই ওকে ছেড়ে ওখানে ছেড়ে দেয়া হয়েছিল এবং ওখানে মানুষজন আছে বলে ছেড়ে দেওয়া হয়েছে। এখন নতুন করে আবার ধরা হয়ে এবার নতুন করে তাকে আবারও বিপদে ফেলার চেষ্টা করা হচ্ছে। এবং তিনি যেটা করলেন, তিনি একবার ডানে গিয়ে আবার বামে গেলেন এবং কিন্তু কাউকে কোথাও দেখতে পেলেন না এবং লাস্টটি অটোমেটিক, যখনই তিনি যেদিকে যাচ্ছেন লাস্টটি অটোমেটিক ঘুরে তার সাইকেলের সামনে এসে যায়। এবার উনি রাস্তা থেকে নেমে ক্ষেতের দিকে যেতে চাইলেন এবং তাকিয়ে দেখলেন যে ওখানেও আরো লাশ, আরো অনেক লাশ। দূরের বাড়ি থেকে বাচ্চাদের হই হুল্লোড়ের আওয়াজ ভেসে আসছে, বাড়ির মহিলারা সেহরির জন্য রান্না করছেন, সবই বুঝতে পারছেন, চারিদিকে কোলাহল রয়েছে। বাট তার সামনে এগুলো ঘটছে, কারো কোনো খেয়াল নেই যে এখানে এত কিছু ঘটছে। এবং তিনি তখন জানতে চাইলেন আমার কি দোষ, আপনারা কেন এমন করছেন। ভাবলেন যে তার আওয়াজ পেয়ে কেউ হয়তো এগিয়ে আসবে, কিন্তু না, কেউ এগিয়ে আসছে না। এবং তাকে এক সময় তাকে টেনে হিঁচড়ে ওই বাড়ি পর্যন্ত তিনি ভাবলেন যদি যাওয়া যায় তাহলে খুব ভালো হয়, কিন্তু না, উনি দোয়া দুরুদ পড়ছেন, শরীর বন্ধ, তাহলেও তবুও কেন এরকম হচ্ছে তিনি বুঝতে পারছেন না। অবশেষে কোনো কোল কিনারা না পেয়ে লাশের ওপর দিয়ে তিনি সাইকেলের প্রথম চাকাটি তুলে দিলেন, সাথে সাথেই তাকে ধাক্কা মেরে রাস্তা থেকে খেতে ফেলে দেওয়া হলো এবং সাইকেল গিয়ে পড়লো তার উপর এবং লাশটাও। উনি ভাবলেন যদি তার উপরে সাইকেলও পড়ে তাহলে তাকে তাহলে সাইকেলের হয়তো আঘাত পেতে পারে, তো বুদ্ধি করে তিনি সাইকেলটা সরিয়ে লাশটা বুকের ওপরে নিলেন। এবং ওই সময় ভেসে উঠলো মা বোনেরা উঠুন, এখন সময় আড়াইটা, সেহরির সময় হয়ে গেছে, এই সমস্ত সব কিছু তার কানে আসছিল এবং আওয়াজ আসছিল চট্টগ্রাম সড়ক থেকে। এবং রোজার সময় রিক্সায় করে 2-4 পর্যন্ত মাইকিং করে মানুষকে ডাকা হয়। হুজুর দেখলেন যে লাশ নেই, সব কিছু উধাও, রিক্সা আসছে এবং টর্চ আবারও জ্বলছে না দেখে ওটাকে সাইকেলের রডের সাথে আছাড় মারলেন কয়েকবার, ওটা বাঁকা হয়ে গেল। পূর্ণিমার রাত, সব দেখা যায়, লাইটের দরকার হয় না, খুব কষ্টে লাইট টেনে তিনি সামনের দিকে এগোচ্ছেন, টার্গেট কোনো রকমে পৌঁছে যাওয়া এবং বাড়িতে কোনো একটা বাড়িতে ঢুকে পড়া, যেখানে মাইকিং হচ্ছে সেখানে চলে যাওয়া। উনি ওই দিকে যাওয়া শুরু করলেন আর তখনই আওয়াজ হলো ওই পথে যেতে পারবি না, ওখানে ধান ক্ষেতের মাঠের ভিতর দিয়ে আরেকটি শর্টকাট ছিল যে রাস্তাটি মানুষ বেশি পথ না ঘুরে দিনের বেলায় এখান দিয়ে চলাফেরা করত। ওইদিকে কোনো বাড়িঘর নেই, হুজুর ওই পথে তিনি বলেন যে এই পথে আমি চিনি না। তখনই আবার কণ্ঠ বলল যে তুই আবারও তাকে সাবধান করলো যে না, এই পথে যেতে হবে। তাকে ধাক্কা মেরে রাস্তায় নামিয়ে দিল, সাইকেল ভারী টেনে টেনেই উনি চলতে লাগলেন। আধা কিলোমিটার রাস্তা এই পথ পেরুলেই একটা গ্রাম এবং সেটাই আমাদের গ্রাম। উনি অনেকটা আসতেই আপছা আপছা দেখলেন দুটি রিক্সা যাচ্ছে প্রধান রাস্তা দিয়ে। এই সময় আলু নিয়ে কোল্ড স্টোরে রিক্সা যায় এবং খুব ভিড় হয় বলেই অনেক আগে থেকে সিরিয়াল নিতে হয়। একজন রিক্সা চালক গুনগুন করে গান গাইছিলেন, আরেকজন হাসাহাসি করছিলেন। আওয়াজ শুনে রিক্সা চালকদের হুজুর চিনতে পারলেন আমাদের পাশের বাড়ির। উনি খুব চেষ্টা করলেন তাদের কাছে যাওয়ার, কিন্তু সাইকেল টেনে কোনোভাবেই তিনি তাদের কাছে পৌঁছাতে পারলেন না। এবং উনি ডেকেছিলেন রিক্সা চালকদের, কিন্তু ওরা চলে গেল, কোনো কিছু শুনতে পেল না তারা। বড় রাস্তায় উঠতেই শুরু হলো ভিন্ন খেলা, মাথার ওপর দিয়ে বড় বড় আগুনের গোলায় এদিক ওদিক যাওয়া শুরু করলো, টর্চ জ্বলছে এখন, কিন্তু আগুনের গোলা উঠছে, আল্লাহকে ডাকতে লাগলেন তিনি, আর বেশি দূর নয়, দুই তিন মিনিট পরে লোকারণ্য আমাদের গ্রাম। উনি দেখলেন সাইকেল ফ্রি এখন চলছে ভালোই, দোয়া দুরুদ পড়তে পড়তে তিনি চলে এলেন আমাদের গ্রামে। পাশের বাড়ির মানুষগুলো তখন কথা শুনছেন, তারা সবাই সেহরি খাচ্ছে, বোঝাচ্ছেন আর ভয় নেই, রাস্তার পাশেই বাড়ি ঘর, সব মানুষ এখন জেগে আছে। আমাদের বাড়ির পাশেই সেই মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল হুজুরের বাড়ি, আর মসজিদের পূর্ব পাশেই এলো এল টাইপ মাটির তৈরি বাচ্চাদের সকালবেলার মাদ্রাসা, যেখানে হুজুর পড়ান। মূলত ভাইস প্রিন্সিপাল হুজুরের বাড়িতেই সেহরির দাওয়াত ছিল তার, এবং তিনি ভাবলেন যে এখন তিনি ভাবলেন যে খাওয়া হবে, আগে বড় হুজুরের কাছে যেতে হবে অন্তত। কিন্তু মাদ্রাসার আগেই দেখলেন যে পুরো রাস্তা বন্ধ, আবারও খটকা লাগলো, উনি কি ভুল কোনো পথে এসেছেন, এত রাতে কয়েক ঘন্টা ব্যবধানে এখানে দেয়াল হবে কিভাবে, এবং এখানে দেয়াল ছিল না, এবং তিনি পরখ করার জন্য দেয়ালটা ধাক্কা দিলেন, ভাবলেন যে হয়তো জিনের কারসাজি, এবং তখনই তার চুলের মুঠি ধরে কেউ সজোরে তাকে আছাড় মারল। উনি হাত দিয়ে প্রতিরোধ করতে চাইলেন, কিন্তু এলো পাথারি ঘুষি আসতে লাগলো, এবং তার মুখ দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছিল না, কোনো ছিল কেউ মুখ চেপে ধরছিল, এবং তিনি দেখলেন যে মাদ্রাসা ঘরের দিকে তাকে টেনে নিয়ে যাচ্ছে, কাঠের দরজায় শিকল দিয়ে তালা লাগানো ছিল, কাউকে দেখছেন না, স্পষ্ট দেখলেন তালাটা অটোমেটিক খুলে গেল এবং শিকলও খুলে গেল, এবং ভেতরে দেয়ালে টাঙানো বিছানা নিচ থেকেই মাটিতে পড়লো। তিনি সেই তাকে সেই বিছানায় ধরে গলা চেপে ধরা হলো, এবং তারপর উনি আর কিছু বলতে পারেন না। এদিকে ওনার অপেক্ষায় থেকে থেকে হুজুরও মানে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলেন, এবং বাইরে একটু আওয়াজটাও যে আসছিল, হুজুরের ওয়াইফও বলছিলেন যে কিছু একটা আওয়াজ হয়তো তিনি শুনছেন, বাট হুজুর সেদিকে কোনো খেয়াল করেননি আর কি, এবং কোনো একটা গোঙানির মতো বা গরু জবাইয়ের মতো আওয়াজ শুনেছেন, তারপরে হুজুর খেয়াল করেননি, হুজুর বলেছেন যে ইগনোর করতে সেটা। এবারে সবাই বেরিয়ে এলো, কিন্তু মাদ্রাসার দরজা লাগানো, বাইরে শিকল কিন্তু তালা নেই, ভাবলেন যে ভুলে হয়তো তালা লাগানো হয়নি, বাইরে যেহেতু শিকল তাই কেউ মাদ্রাসার ভেতর এটা হতেই পারে না, বাইরে, এবং এই গোঙানির শব্দ তখন ভুল প্রমাণিত হলো, এবং তারা সবাই আবার ফিরে আসলেন। হুজুরের ওয়াইফ যেটা বলেছিলেন সেটাতে কেউ তেমন গুরুত্ব দিলেন না। অনেক পরে বড় হুজুর নাকি জিনদের সাথে কথা বলে জানতে পারেন যে তাদের কোনো এক অনুষ্ঠানে খাবারের উপর দিয়ে একটু পরে যেটা হলো সেটা হচ্ছে, অনেক পরে লোক জড়ো হয়ে গেল, সবাই মিলে ভিতরে ঢুকলো এবং দেখলো যে সাইকেল পড়ে আছে, টর্চ লাইট পড়ে আছে অন্যদিকে, একটু ভিতরে যেতেই দেখলো যে হুজুর পড়ে আছেন, এবং হুজুরের নাক দিয়ে রক্ত বেরোচ্ছে, মাথার চুল দলাপ বেশ কিছুটা উঠিয়ে ফেলা হয়েছে। পরে ডাক্তারের কাছে তাকে নিয়ে যাওয়া হয়। তিন দিন পরে হুজুর সুস্থ হয়ে সবকিছু বর্ণনা করেন, এবং অনেক পরে বড় হুজুর জিনদের সাথে কথা বলে জানতে পারেন যে কোনো একটা অনুষ্ঠানে তারা খাবার নিয়ে যাচ্ছিল, এবং সেই খাবারের উপরে ভুলক্রমে পা দিয়ে দেওয়ার কারণে, এবং সে খাবারের তাকে হচ্ছে মানে প্রথমে মানে কোনো অনুষ্ঠানে খাবারের উপর দিয়ে সাইকেল চালিয়ে দিয়েছিলেন, সেই জন্য তারা এই শাস্তিটা তাকে দিয়েছিলেন, এবং প্রথমে তাকে ছেড়ে দিতেও সিদ্ধান্ত নিয়েছিলেন, কিন্তু পরবর্তীতে তাদের মধ্যে আরও কিছু জিন যারা দুষ্টু জিন ছিল তারা ছেড়ে দিতে রাজি হননি, এবং তারা এই প্রতিশোধ নেওয়ার জন্য সারা রাত ধরে হুজুরের সাথে এই সমস্ত কিছু করেছেন। তো এই ছিল ঘটনাটা অনেক বড় করে লিখেছেন, পড়তে গিয়ে অনেক সময় লাগছে, এবং আমাদের আরও একজন গেস্ট বাকি আছেন, তো জানি না কেমন লাগলো, জানাবেন কেমন লাগলো। আমরা চলে যাচ্ছি আমাদের অতিথির কাছে, ছোট করে বলবেন, আমরা অলরেডি আমাদের ঘটনা মানে শেষের দিকে চলে এসেছি একদম প্রোগ্রামের, আপনার ঘটনাটা প্লিজ একটু বলবেন।
থ্যাংক ইউ রাসেল ভাই, আমি খাগড়াছড়ি থেকে, আমার নাম নাইম।
জি,
ঘটনাটা যখন ঘটে তখন 2012 শেষ ডিসেম্বরের দিকে, তো আমি খাগড়াছড়ি যে শহরে যে কোনো একটা হোস্টেলে থেকে লেখাপড়া করতাম, তো আমাদের বার্ষিক পরীক্ষা শেষ, এরপরের দিনই শিক্ষা সফর, তাই আমি আর বাড়িতে যাওয়া হয় নাই। তো যারা যারা শিক্ষা সফরে যাবে সব ফ্রেন্ড চলে আসছে, সকালে তো 6টা বাজে গাড়ি রওনা দিবে, তো দেন আমার একটা ফ্রেন্ড ছিল, ওই আমাদের এক ক্লাস জুনিয়র একটা মেয়েরে ভালো লাগতো, তো প্রপোজ করছিল, তো দেন হয় নাই, আর একটা ছেলের সাথে তার রিলেশন ছিল নাকি, তো সে আর এটাতে আর সামনে যায় না। তো আমাদের পরীক্ষার সময় সে আমার ফ্রেন্ড শুনতে পারলো যে তার নাকি রিলেশন ওদের সাথে ব্রেকআপ হয়েছে, তো ওই মেয়েটা আমার ফ্রেন্ডে বললো, তো আর সে আর বলে নাই যে রিলেশন তো করছে, এখন আর সম্ভব না। তো যেদিন শিক্ষা সফর সেদিন মেয়েটা আমাদের এলাকা থেকে চলে যাবে, তো আমার ফ্রেন্ড বলল যে দোস্ত কালকে তো চলে যাবে, চলে একটু দেখে আসি। তো মেয়েটার বাড়ি একটু মানে আউটসাইডে,
সেখানে তারা গেল,
সেখানে গেলাম আমরা চারজন, ওসহ আমরা চারজন। তো তখন বাজে 10:15 কি 20। তো যাওয়ার পরে আমরা একটা বড় বট গাছ আছে ওইটা এক পাশে বসে আছি। তো কেউ তার মানে কারো সাথে তো কারো কন্ট্যাক্ট নাই যে ও আসবে দেখা করবে কাল সকালে চলে যাবে। তো আমরা চারজন বসে আছি, তো বট গাছটা অনেক বড়। এর অপর সাইডে একজন মানে মেয়ের কান্না, ওই মেয়েটারই কণ্ঠ তো আমরা চিনি, ওই মেয়েটারই কান্না শোনা যাচ্ছে, মুখে হাত চেপা ধরে মুখে। তো আমরা একে অপরকে জিজ্ঞাসা করলাম যে কি রে কান্নার কণ্ঠ, কি শুনতে পাচ্ছিস? হ্যাঁ সবাই শুনতে পাচ্ছে। তো আমরা ভাবলাম যে এখানে কোনো একটা প্রবলেম আছে। তারপরে যেহেতু চারজনে শুনছি চারজন আসি, তো গাছের ওপাশে গেলাম। তো মুখটা নিচের দিকে, হাত মুখে চাইপা ধরা, তো চেহারা স্পষ্ট শোনা, বাট বুঝতে পারছি ওই মেয়েটা আমার ফ্রেন্ড, যে মেয়েটারে মানে লাভ করতো আর কি। তো আমরা ওই ফ্রেন্ডের বলতেছি যে এখানে একটা প্রবলেম আছে, এত রাতে এখানে তো তার আসার কোনোই কথা না, রাত এখন বাজে প্রায় 11:30। বললাম চলে যাই, কোন না আসতেও তো পারে, তো ওরা তার আনা সম্ভব না। তো আমরা দাঁড়াইলাম, তো মেয়েটা নিচের দিকে তাকা তাকিয়ে বলতেছে যে তুমি আমার ফিরাই দিও না, আমি ওর থেকে অনেক কষ্ট পেয়েছি, তুমি আমার ফিরাই দিও না।
এরপরে কি হলো?
তো ও বলতেছে যে এটা সম্ভব না, যে তুমি ফার্স্ট রিলেশন করছো আমার।
ঠিক আছে, সেটা বুঝলাম, তারপরে কি হলো?
তো দেন আমাদের দিকে তাকাইলো, নিচের দিকে তাকানো ছিল, আমাদের দিকে তাকানো। তাকানোর পরে তেমন কিছু হয় নাই, উঠে দাঁড়ালো। দাঁড়ানোর পরে কয়েক পা পিছিয়ে গেল, হঠাৎ এর মধ্যে মানে চুল টুল এলোমেলো বাতাস, হালকা বাতাস, অনেকটা লম্বা হয়ে গেল। আমরা তখন মানে ফিল করতেছি পিছন থেকে আমাদেরকে, ও পিছন থেকে আসতেছে, আমরা এটা ফিল করতেছি। তো আমরা চারজন কি করি মানে তাড়াতাড়ি হাঁটতেছি না দৌড়াইতেছি আমরা সঠিক বলতে পারতেছি না। তো গ্রাম এলাকাতে যে কুয়া থাকে, বিভিন্ন কুয়া, ছোটখাটো একটা কুয়া, তো আমরা দৌড়াতে দৌড়াতে ওইখানে মানে পড়ে যায় আর কি। তো আমরা চাইলে তখন উঠতে পারতাম, বাট উঠি নাই, যে ব্যাপারটা তো একটু এখানে অন্যরকম তাই উঠি নাই। তো একটু পরে আমরা উঠলাম, ওঠার পরে কিছুই নাই, তো যে যার মতো চলে গেলাম। রাতে আর কারো তো ঘুম নাই, তো এই ব্যাপারে কারোর সাথে কোনো কথা হয় নাই। তো এরপর দিন শিক্ষা সফর, তিন দিন শিক্ষা সফর, এসে যায় যার মতো বাড়িতে চলে গেলাম। তো ওইখানে আমাদেরটা শেষ। তারপরে শুরু আমার যে ফ্রেন্ডটা, ও যখন রাতে ঘুমাইতো, তো মানে রাতে ও মানে ফ্লোরে কেউ বৈসা মাথাটা ওর পায়ের দিকে দিয়া কান্না করতো, তারপরে ওর মাথায় চুলে হাত বুলাই দিতে, ওই মেয়েটার কণ্ঠে বলতো যে তুমি পাল্লা এটা করতে, তুমি পাল্লা।
বুঝতে পেরেছি, থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য। এবং আপনার ঘটনা বুঝতে পেরেছি, কিন্তু আপনি চোখের সামনে দেখেছেন এই ঘটনা,
ওই এয়ারপোর্টে যেটা সেটা চোখের সামনে, এয়ারপোর্টটা আমাদের কোনো প্রবলেম
নেই। থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের হাতে আর সময় নেই, আমরা কথা বলবো আবার আগামী সপ্তাহে। তবে একটা জিনিস আমি বলে রাখি যে আমাদের কিন্তু নেক্সট এপিসোডটা ইচ্ছা আছে আপনাদের অডিও ক্লিপ দিয়ে করা, সেটা মাথায় রাখবেন। আমাদের অ্যাড্রেস হচ্ছে bhootfm@radiofurti.fm, স্পেলিংটি বলে দিচ্ছি bhootfm@radiofurti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নম্বর সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে, অথবা অডিও ক্লিপ পাঠিয়ে দিন আমাদের কাছে। কথা হবে আবারও আগামী সপ্তাহে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুনে থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তিতে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি, টাটা।